অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোন ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডরের 89তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কেপ্রিয়া। রাত 12টা হচ্ছে সময় এবং বৃহস্পতিবারের রাত। যারা ডর শোনা শুরু করলেন তাদের সবাইকে জানিয়ে রাখছি শুরুতেই, এবারে ডরটি ধারণ করা হয়েছে কেরানীগঞ্জের হাসনাবাদের এক বাড়িতে। গত সপ্তাহে আমাদের ডর টিম এখানে বসে ধারণ করেছে ডরের 89তম পর্ব। এই সপ্তাহে যে তিনজনকে সাথে করে আমরা কেরানীগঞ্জের হাসনাবাদের বাড়িতে গিয়েছিলাম এবং যাদের জীবনের এই অধিভৌতিক ঘটনাগুলো আপনারা একের পর এক আজকের ডরে শুনবেন, তারা হল প্রিন্স, জামাল এবং আবদুল্লাহ। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই আমরা কেরানীগঞ্জে যাবার সুমন এবং শান্তর যে কথোপকথন এবং সাউন্ড বাইট সেটা আপনাদেরকে শোনাচ্ছি এবং তারপর আমরা ডরের মূল পর্বে প্রবেশ করব। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
আবারও সেই জার্নি এবং আজকেও একাই জার্নিতে যোগ দিচ্ছি। তবে কিছুটা এক্সাইটমেন্ট আমার জন্য রয়েছে, জানি না আপনাদের জন্য কতটুকু এক্সাইটমেন্ট আছে। তবে আপাতত কারওয়ান বাজার টু পোস্তগোলার জার্নিটা কিন্তু আমাদের শুরু করতে হবে এবং সেখানে আজকে আমাদের সঙ্গে একজন যোগ দিবে এবং কে যোগ দিবে তার কথা পোস্তগোলাতে পৌঁছানোর পরই না হয় আমরা জানবো। আপাতত আমরা জার্নি শুরু করি। যদিও চা খাওয়া হয়ে গেছে এর মধ্যে এবং কিছুটা এনার্জি আমি পেয়ে গেছি, তো চলুন আপাতত আমরা ছোট্ট একটা জার্নি শুরু করি কারওয়ান বাজার টু পোস্তগোলা। ওখানে দেখা যাক কে অপেক্ষা করছে এবং যে অপেক্ষা করছে তার থ্রুতেই আজকে আমরা যাচ্ছি, কারণ সে নিজেই খুঁজে বের করেছে এই জায়গাটা, যে জায়গাতে আজকের ডর ধারণ করা হবে। রাতের বেলা হওয়াতে রাস্তায় যানজট অনেকটাই কম ছিল এবং অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাই পোস্তগোলায়। ওকে, পৌঁছে গেলাম পোস্তগোলায় এবং পোস্তগোলাতে যেটা দেখছি যে আসলে পুরান ঢাকা না, আমার মনে হয় কখনো যেন একদম শান্ত হয় না, কিছুটা অশান্ত হয়েই থাকে দিনের 24 ঘন্টায়। তো যাই হোক, আপাতত একটা ফোন দিতে হবে, সেই ছেলেটা কোথায় দাঁড়িয়ে আছে একটু খুঁজে বের করতে হবে। দেখি একটু ফোন দিই। হ্যালো শান্ত, কোথায় আছো? আরো সামনে যেতে হবে। ওকে ঠিক আছে, তুমি ওখানেই দাঁড়াও, আমি আসছি। ফাইনালি তোমারে পাওয়া গেল, তুমি এইখানে দাঁড়ায় আছো, আর কোন জায়গা পেলে না?
আমি 1.5 ঘন্টা হয়েছে এখানে দাঁড়ায় আছি।
1.5 ঘন্টা হয়েছে মাত্র? তোমার জন্য একদিন দাঁড়ায় থাকা ফরজ ছিল এখানে, কারণ তুমি এই প্রথম ডরের জার্নিতে যাওয়ার সুযোগ পাচ্ছ। তুমি জানো না কি পরিমাণ লাকি। যারা ডরের জার্নিতে আজকে আসছে তাদেরকে জিজ্ঞেস করে দেখো তারা কতদিন চেষ্টা করার পর ডরে সুযোগ পাইছে।
আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, মানে যে ডায়নাস সিনেমা হলের সামনে, যে এখান থেকে এখন তো অনেক মানুষ দেখতে পাচ্ছ, কিছুক্ষণ পর কোন মানুষই দেখতে পাবে না, কারণ আমরা ব্রিজ পার হয়ে ওপারে চলে যাবো।
আচ্ছা, ওই দিকটা কিছুটা ক্রাউড কম, যদিও আমরা আগে অনেক জার্নিতে গিয়েছিলাম এবং তুলনামূলক এখান থেকে ওখানের ক্রাউডটা একটু কম থাকে,
একটু কম। আর তাছাড়া রাত বলে কথা, রাতে তো বুঝতেই পারছো যে মানুষ একদম।
তো এখান থেকে যাওয়ার ওয়ে কি?
যাওয়ার ওয়েটা হচ্ছে সিএনজি। সিএনজি তে আমরা পার হবো, পার হওয়ার পর ওপর থেকে রিকশা নিয়ে তারপর হাসনাবাদের ভিতর দিয়ে আমরা চলে যাবো।
ওকে, তো শান্ত এক কাজ করি আমরা, সিএনজি কে সরাসরি ব্যবহার করা যাবে? রাস্তাটা কিরকম, মানে রিক্সায় তুমি বলছো যে যতটুকু রাস্তা যেতে হবে ওই রাস্তাটুকু আমরা সিএনজি তে যেতে পারবো না?
হ্যাঁ সেটাও যাওয়া যায়, তারপর কিছুটা রাস্তা হাঁটতেই হবে, কারণ আমি যেদিকে নিয়ে যাচ্ছি তোমাকে সেদিকে রিক্সা বলো সিএনজি বলো যেটা দিয়ে যাই না কেন একটা পর্যায়ে থামতে
হবে। তাহলে আমরা এক কাজ করি, সিএনজি কে আমরা যতদূর পর্যন্ত যাওয়া যায় সিএনজি তে যাই, দেন বাকিটা রাস্তা হেঁটে যাবো।
ওকে ঠিক আছে।
তোমার পকেট ঠিক আছে তো?
আমার পকেট ঠিক আছে, তোমার পকেট ঠিক থাকলে হলো না,
আমার সিএনজি ওয়ালাকে কিন্তু ভাড়া তোমাকে, কারণ আমি তো আজকে মানিব্যাগ নিয়ে আসিনি, বুঝতে পারছো? সো প্রথমবার যেহেতু আসছো প্রথমে এরকম করতে হয়, বুঝতে পেরেছো?
না আসলে ব্যাপারটা হয়েছে কি বুঝছো, মানে অনেকে ধারণা করে না যে আমি যার দিকে যাচ্ছি সেই সবকিছু হ্যান্ডেল করবে, আমার ক্ষেত্রে এটা উল্টো হয়, আমি জানি যে আমার এখানে আসবে।
তাহলে তুমি মনে করো যে আজকের পরে আর ডরের জার্নিতে ঢুকতে পারবো না, এবার তুমি চিন্তা করে দেখো তুমি কি করবা, বুঝতে পারছো?
পৌঁছানোর পর দেখা যাক কি হয়।
পুস্তকলা থেকে সিএনজি তে করে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য হাসনাবাদে। ওকে শান্ত, তো এই হচ্ছে সেই জায়গা, তুমি এই জায়গাতেই নিয়ে আসলা না?
হ্যাঁ,
তবে অনেক থ্যাঙ্কস তোমাকে যে তুমি, যেহেতু তোমারই এই এলাকাটা পুরো পরিচিত এবং তুমি যে বাড়িতে নিয়ে এসছো এটা তোমারই আত্মীয়ের বাড়ি,
আমার নানু বাড়ি,
তোমার নানু বাড়ি, তুমি যেভাবে নিয়ে আসছো এটা ভোগান্তিটা অনেকটাই কম হয়েছে, থ্যাঙ্কস টু ইউ। এবং শান্ত, যেহেতু তোমার নানু বাড়ি এটা, শান্তকে মনে হয় এখানে যারা আছেন তারা তো কম বেশি মোটামুটি চেনেন হয়তোবা। তো তারপর আরেকবার বলি, শান্ত কিন্তু এবিসি রেডিওরই একজন এমপ্লয়ি এবং সে খুব কঠিন পরিশ্রমী একজন আরজে। সো শান্ত আজকে এই জায়গাটা খুঁজে বের করেছে বলাটা ঠিক হবে না শান্ত, তুমি তো অনেক আগে থেকেই জানো,
এবং আসলে ঘটনাই আমাকে খুঁজে বের করে নিতে মানে সাহায্য করেছে।
আমরা এতদিন ডরে যেটা দেখেছি যে অনেকেই অনেকের পরিচয়টা প্রকাশ করতে চায় না এবং বলতে চায় না, তো শান্ত কিন্তু খুব সাহসী ভাবে বলেছে, না ভাইয়া এটা আমার নানু বাড়ি এবং আমার নানু বাড়িতে এই ঘটনা ঘটেছে, এতে আমার প্রচার হলেও কোনো প্রবলেম নাই। সো আজকে আপনারা বুঝতেই পাচ্ছেন যে আজকে আমরা হাসনাবাদের যেই বাড়িটাতে আছে এটা হচ্ছে শান্ত নানু বাড়ি, এবং এই বাড়িটা সম্পর্কে শান্ত তুমি এবার আমাদেরকে একটু বলো যে এখানে আমরা এতজন মানুষ রয়েছে আমরা কিন্তু খুব ভালো কিছু জানি না এটা সম্পর্কে, কেন তুমি এখানে নিয়ে এসছো আমাদেরকে?
আসলে এই বাড়িটা সম্পর্কে যদি বলি মানে একদম প্রথম থেকে বলতে হবে, কারণ আমার নানুর বাড়ি মূলত হচ্ছে ধলাইখালে ছিল পুরনো ঢাকাতে, সবাই গ্রাম থেকে শহরের দিকে যেতে চায়, আমার নানা ছিল একটু অন্যরকম। তো নানা হঠাৎ করেই 10-15 বছর আগে আর কি ডিসিশন নিল যে না উনি শহরে থাকবেন না গ্রামের দিকে যাবেন। তো তখন হচ্ছে হাসনাবাদ এতটা ক্রাউড তখনও ছিল না, তখন
দেখা যাচ্ছে অনেকটাই ক্রাউড হয়ে গেছে,
অনেকটাই ক্রাউড হয়ে গেছে, তারপর হচ্ছে অনেক মানুষকে দেখা যাচ্ছে বাড়ি ঘর তৈরি করছে নতুন করে। তো তখন এই জায়গাটা এরকম ছিল না, একদমই ডোবার মতো করেছিল, চারপাশে পুকুর ছিল, তো ওই অবস্থায় এখানে এসে বাড়ি তৈরি করাটা কঠিন ছিল। তো একটা পর্যায়ে গিয়ে বাড়ি তৈরি হয়, কিন্তু বাড়ি তৈরি হওয়ার পর যেটা হয় যে সমস্যাও তৈরি হয়।
ওকে, কিন্তু বাড়িটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর, খুব রুচিশীল করে সুন্দর করে তৈরি করা হয়েছে, কিন্তু তুমি আমাদেরকে ছাদে যে বসিয়েছো ছাদের কি কোনো বিশেষত্ব আছে, নাকি আমরা জাস্ট এখান থেকে বাড়ির ভিউটা খুব ভালো করে দেখতে পাবো বলে এখানে ব্যবস্থা করা হয়েছে?
না আসলে ছাদেরও বিশেষত্ব আছে এবং পুরো বাড়িটারই বিশেষত্ব আছে, আমার নিজেরও অভিজ্ঞতা হয়েছে এই বাসায় এসে, মানে কিছু এমন কিছু ঘটনা যার আমি কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি।
ওকে ইন্টারেস্টেড, সো আজকে আমরা এমন একজনকে পেয়েছি যে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিবে, এবং স্পটের বর্ণনা তো অনেকটাই পেয়ে গেছেন এবং তার নিজের সাথেও ঘটেছে। তো শান্ত এক কাজ করি, তোমার ঘটনাটা আমরা একটু স্টকে রাখি, আমরা তোমার যে এক্সপিরিয়েন্স রয়েছে এই বাড়িটাকে ঘিরে আমরা ধীরে ধীরে জানবো। তো প্রথমে আমরা এখানে যারা আছে তাদেরকে দিয়ে শুরু করি। ওকে, এই মুহূর্তে আমাদের যে গেস্ট আছে তার ঘটনা তার এক্সপিরিয়েন্স আমরা জানতে চাই। সো এবার আর আমি সময় নষ্ট করতে যাচ্ছি না, এবার সরাসরি আমি আমার যে অতিথি রয়েছে আমরা তার কাছেই যাবো। আসপার আইনো, আপনি হচ্ছে প্রিন্স, রাইট?
যেখানে
এমন একটা শোতে আপনি আছেন মানে আপনার সেক্টর থেকে টোটালি অপোজিট একটা সেক্টর, তো দুইটা বিপরীত মেরুর জিনিস। আপনার কাছে কি মনে হয় যে আমরা যে প্যারানর্মাল ঘটনাগুলো বলি আপনি কি আসলেই বিশ্বাস করেন?
অ্যাজ ফার আই এম কনসার্ন, হ্যাঁ আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি এই জন্য যে যে ইনসিডেন্টটা আমি বলতে যাচ্ছি বা আমার সাথে ঘটেছে সেই ইনসিডেন্টটার সাথে আমি আমার সাইডের কোনো মেডিকেল ব্যাখ্যা বা ইলাবোরেশন এই টাইপের কিছু এখন আমি স্যাটিসফ্যাক্টরি কোন রিজন বা কজ এখন পর্যন্ত জানতে পারিনি।
আচ্ছা, সেই রিজন নাই বলেই আপনি এখানে আজকে এসেছেন এবং আমরাও সেগুলো জানবো ধীরে ধীরে। আরেকটা ছোট্ট প্রশ্ন ছিল আপনার কাছে, সেটা হচ্ছে যে আমরা অনেক ঘটনা ইনফ্যাক্ট ডরেও আমি পেয়েছি এবং কিছু কিছু ঘটনা মিথের মতো প্রচলিত হয়ে গেছে যে প্রত্যেকটা মেডিকেলেরই মর্গ নিয়ে কিছু একটা ঘটনা থাকে। এটা আসলেই কি আপনি যে মেডিকেলে পড়ছেন আপনার সিনিয়রদের মাঝে কখনো শুনেছেন যে ওনারা পোস্টমর্টেমে যায় বা এই ধরনের ক্লাসগুলো হয়, কোন ধরনের কোনো কিছু ফিল করেছেন?
যদি আমার মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি একটা নন গভর্নমেন্ট মেডিকেল কলেজে পড়ি, তো এখানে তো অটোপসি এলাও না। অটোপসিগুলি মেইনলি বা পোস্টমর্টমগুলি যেগুলি সেগুলি আপনার গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলিতে হয়। তো এছাড়াও আমাদের যে অ্যানাটমি সাবজেক্টটা আছে সেখানে অনেক ডেড বডি থাকে। তো ফরচুনেটলি বলবো না আনফরচুনেটলি, আমি এখন পর্যন্ত আমার মেডিকেল কলেজে ওই রকম কোনো ঘটনা সিনিয়রদের থেকে বা নিজের এক্সপিরিয়েন্স থেকে ওরকম একটা খুব একটা শুনতে পাইনি, যেটা ফ্র্যাঙ্কলি স্পিকিং।
অনেক ধন্যবাদ যে আসলে অনেকের কাছেই আমরা এই ধরনের ঘটনা মেডিকেল কলেজ রিলেটেড এই ধরনের অনেক ঘটনা আমরা পেয়েছি। তো সব ক্ষেত্রে যে এই ধরনের ঘটনাগুলো ঘটে বিষয়টা কিন্তু তা না। যাই হোক প্রিন্স, একবার আমরা ঘটনার দিকে চাই। আমরা যতটুকু জানি ডটিমের কাছে শুনেছি আপনার দু একটা ঘটনা আছে যেটা আপনি শেয়ার করতে চান, তো আমরা শুরু থেকে স্টার্ট করি।
হ্যাঁ, শুরু থেকে বলতে গেলে ফিরে যেতে হবে 2009, তখন আমি ক্লাস 9 পড়ি।
আচ্ছা,
বেসিক্যালি আমি পুরান ঢাকার স্থানীয়, আমি নারিন্দা ঠিক পাশেই থাকি। তো পুরান ঢাকায় গাছপালা মোটামুটি আছে, এখনো বলতে গেলে আছে গাছপালা,
কোনোভাবে টিকে আছে আর কি।
হ্যাঁ, কোনোভাবে টিকে আছে, ধুলা বালি জর্জরিত অবস্থা। তো ঘটনাটা হচ্ছে 2009, যখন সাবজেক্ট চুজের কথাটা আসলো 9, তখন আমি সায়েন্স নিলাম। তখন বাবা ডিসাইড করলো যে আমার জন্য একটা সেপারেট রুমের দরকার পড়াশোনার জন্য। তো বলে রাখা ভালো যে আমি ছোটবেলা থেকে একটু ভীতু প্রকৃতির, তবে এটা বলবো না যে হ্যাঁ ছোটবেলা থেকে অনেক ইনসিডেন্ট দেখছি বা এরকম হয়েছে, সেরকম না। তো যে ইনসিডেন্টটা ঘটলো 2009, এটা হচ্ছে অক্টোবর কি নভেম্বরের মাঝখানে হবে, আমার যখন রুম সেপারেট করে দিল, তো আমার মোটেও ইচ্ছা ছিল না যাওয়ার, কিন্তু বাবা খুবই স্ট্রিক্ট, তো বাবাকে তো সেটা বুঝিয়ে লাভ নেই, মাকে বলেছি। পড়ার জন্য সবসময় আলাদা সেপারেট রুম থাকতো, কিন্তু অ্যাটলিস্ট শোয়ার জন্য আমি হয়তো মার সাথে বা কাজিনদের সাথে বা কারোর সাথে ঘুমাতাম, একা ঘুমাতাম, কমফোর্টেবল ছিলাম না আরকি। বাবা সেটা স্ট্রিক্টলি প্রোহিবিটেড করে দিল, যেটা যে তুমি বড় হইছো এখন তোমার আলাদা ঘুমানো দরকার, তো পড়াশোনার জন্য তুমি অনেক রাত জেগে হয়তো পড়বা, এর জন্য তোমার ছোট ভাই বোন যারা আছে ডিস্টার্ব হতে পারে, তোমার পড়াশোনা কনসেন্ট্রেশন নষ্ট হতে পারে। তো আমার রুমটা ছিল আমাদের চার রুমের, বাসাটা চার রুমের, যে ফ্লোরে আমরা থাকি, তো এটা হচ্ছে একবারে কর্নারে একটু আইসোলেটেড, যে ওই রুমে যেতে হলে যদি আপনি রুম দিয়ে যান তাহলে তিনটা রুম ক্রস করে ওই রুমে যেতে হবে, আর যদি আপনি অন্যভাবে বারান্দা দিয়ে যান, যাওয়ার রাস্তা আছে, তাহলে 3-4 মিনিট লাগবে বারান্দা থেকে সেখানে পৌঁছাতে, বলতে গেলে অন্যান্য রুম থেকে একটু আইসোলেটেড আর কি। প্রথম দিকে রুমে গেলাম, কোনো সমস্যা হয়নি, ফ্র্যাঙ্কলি স্পিকিং কোনো প্রবলেম হয়নি ছিলাম। তো আস্তে আস্তে যখন পরীক্ষা কাছে আসলো, রাত জাগা শুরু করলাম, তখন কিছু কিছু উইয়ার্ড মানে ঘটনাগুলি আস্তে আস্তে সামনে আসতে থাকলো। যেমন বলতে গেলে আমি নূপুরের শব্দ পেতাম, এটা সবসময় পেতাম না, আমার যখন পরীক্ষা শুরু হলো তখন রাত, অবশ্যই আমি রাত জাগি না নর্মালি, পড়াশোনার জন্য রাত জাগতে হতো, তো 12:30 কোনো একটা দিয়ে এই সময় আমি নূপুরের শব্দ পেতাম। তো নূপুরের শব্দটা ঠিক অড লাগতো, তো মা যদি কখন না ঘুমিয়ে থাকতো,
লাইক নূপুরের শব্দটা কি রকম হতো, কোন একটা রিদমে শব্দ সেই টাইপ
যদি মা না ঘুমাতো তখন, মাকে যখন গিয়ে বলতাম, তখন আমাদের পাশের পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, পিলার যখন তৈরি করা হয় তখন ওই চেনের কাজগুলি থাকে, তো মা বলতো হয়তো বা চেনের শব্দকে তোমার রাত হয়েছে, তো ঘুম পাইতেছো হয়তো এর জন্য তুমি শুনতেছো। কিছুদিন পর আমি আরো কিছু ম্যাটার লক্ষ্য করলাম, যে আমি কিছু ঘ্রাণ পেতাম, সেটা ফুলের ঘ্রাণ, তো আমার কাছে জিনিসটা এটা অনেক কাছে অড হতে পারে না, কারণ অনেক ফুলই রাতে ফোটে, সুভাষটা অনেক সময় মেইনলি দেখা যায় রাতেই ছড়ায়, কিন্তু আমার কাছে অড লাগছে এই জন্য যে আমার বাসার ছাদ কিংবা আশেপাশে চার পাঁচ বাসার ছাদের মধ্যে কোনো ফুলের গাছ ছিল না, কিছু ফলের গাছ ছিল অবশ্যই কিন্তু কোনো ফুলের গাছ ছিল না, জিনিসটাকে একটু অড লাগছে এই জন্য যে আমি একটা নির্দিষ্ট সময় সেই মানে ঘ্রাণটা আমি ফিল করতাম।
পরিচিত কোনো ঘ্রাণ ছিল যেমন লাইক আমরা জানি যে বেলে ফুলের কি রকম
মানে, না 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 সেরকম মানে এক্সাক্ট না মিষ্টি ঘ্রাণ এখন আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি
কিসের ঘ্রাণ এটা বলতে
না, আমি রজনীগন্ধা গোলাপ এগুলো বকুল এগুলি
ঘ্রাণ তো বোঝা যায়,
হ্যাঁ বোঝা যায়, বাট এইরকম কিছু না, বাট ফুলের মনে হচ্ছিল আমার মিষ্টি একটা। যখন এই ঘটনাটা ঘটলো তখন আমি আমার মাকে শেয়ার করলাম, আমার মাও জিনিসটা ফিল করলো, ফিল করার পর সে জিনিসটাকে ওরকম পাত্তা দিল না, মানে আমার মা বুঝতো তো হয়তো বা আমি ভয় পাবো দেখে সে কোনো রিয়্যাক্ট করে নাই এখন যেটা বুঝি। এরকম কিছুদিন চলতে থাকলো, আর যেটা হলো যে আমি রুমের মধ্যে দুইদিকে জানালা ছিল, একটা জানালা ছিল আমার পর টেবিলের পাশে আর একটা জানালা ছিল আমার বেডের পাশে, রুমটা যেহেতু ছোট দুইটার মধ্যে কভার হয়ে যেত, তো আমি যখন ঘুমাতাম তখন আমি দুইটা জানালাই বন্ধ করে ঘুমাতাম। এটা বলে নেওয়া ভালো যে আমাদের বাসার পাশেই একটা বেলগাছ ছিল, আমাদের বাসা চারতলা, বেলগাছটাও চারতলা সমানই ছিল এবং ডালপালাগুলো এত ছড়ায় ছিল, অনেক পুরনো গাছ ছিল যে আমি আমার জানলা থেকে হাত দিলেই ডালপালা ধরতে পারতাম, আর পাশাপাশি তিনটা ডাব গাছ ছিল বেলগাছের পাশেই, সেগুলি আমাদের ছিল না, সেগুলি অন্য মানুষের ছিল। সিচুয়েশনটা এমন ছিল যদি আমি ঘুম থেকে বিছানা থেকে সামহাও আমার ঘুম ভাঙত আমি তাকাতাম তাহলে হয়তো মানে চোখ খুলে আমি যে ভিউটা ফার্স্ট দেখতে পেতাম সেটা হচ্ছে গাছ, হয় বেল গাছ না হলে সেই ডাব গাছের মাথাটা,
মানে রাতের বেলা,
হ্যাঁ রাতের বেলা, রাতের বেলা অবশ্যই জিনিসটা আমার কাছে অনেক ভয় লাগতো, তো আমি জানালা লাগিয়ে ঘুমাতাম সবসময়। তো বাবা খবর টবর দেখতেন, তো বাবার একটু রাত জেগে ঘুমানোর অভ্যাস ছিল, তো বাবা যখন ঘুমাতে যেতেন তার যাওয়ার আগে বাবা আমার ভালোর জন্য হয়তো ভাবতেন যে সাফোকেশন হবে সে সব জানালাগুলি খুলে যেতেন, তো ঘুমের মাঝখানে যদি ভুলেও আমার ঘুম ভাঙত চোখ খুলতাম তখন আমার মানে ওই জিনিসগুলিতে খুব ভয় লাগতো, মানে এতটাই ভয় লাগতো, সম্ভবত বলে বোবা ধরে একটা ব্যাপার আছে, তো আমার বোবা ধরতো না বাট কনসিকোয়েন্সটা সেরকমই হতো, আমি কিছু বলতে পারতাম না, এতটা খারাপ লাগতো যে আমি যে পা ফেলে মার কাছে যাবো পাশের রুমে আমার মা ডাক দিব সেটা আমি পারতাম না, আমি অনেক ভয় পেতাম।
আচ্ছা,
কিছুদিন যাওয়ার পর আমার খুব খারাপ লাগতে থাকে, আমি মার কাছে শেয়ার করতে থাকি, এখন মা কিছু কিছু দিন আমার সাথে ঘুমাতো, বেশি ভয় লাগলে ওই দিন হয়তো ঘুমের মাঝখানে এনে ডেকে আমার সাথে ঘুম পাড়াতাম মাকে, কিন্তু কিছুদিন যাওয়ার পর আমারই অড লাগতো যে ঘুমে গেছে মাকে আবার ডাকে আমার পাশে এনে শোয়াবো, এই জন্য আর ডাকতাম না। এর মাঝখানে আমার ওরকম অড কোন স্বপ্ন বা ড্রিম আমি দেখিনি,
বাট ইন দ্য মিন টাইম আপনি ওই ধরনের স্মেল পাওয়া,
হ্যাঁ ওগুলি কন্টিনিউ ছিল, ওগুলি আমার হ্যাবিচুয়েটেড হয়ে গেছিল, ভাবতাম যে হয়তো এমনি হইতেছে কেউ সেন বা পারফিউম ইউজ করতেছে, মানে কজ দেখাতাম, বেশি
প্রবলেম হচ্ছে,
হ্যাঁ প্রবলেম হচ্ছে না আমার, কোন প্রবলেম আমি ফেস করছি না, বাট এটা নিয়ে যদি বেশি ঘাটে দেখা যেত আমার কনসেন্ট্রেশনও ব্রেক হতো আর আমি নর্মালি ঘুমাতেও পারতাম না, জিনিসটা আরো বেশি অড হতো আমার জন্য, এর জন্য আমি সেটা নিয়ে ঘাটাঘাটি করা বন্ধ করে দিয়েছিলাম এক পর্যায়ে। নর্মালি কিন্তু আমি আগেও বলেছি বাবা জানালা খোলা রেখে যেত, তো ইনসিডেন্ট হওয়ার দুই দিন আগের রাতের কথা বলছি, যখন আমার রাতে নর্মালি আমি ঘুমাচ্ছি বাবা জানালা খুলে গেছে, যখন আমার চোখ ভাঙলো তখন আমি তাকালাম, আমি যেটা দেখতে পেলাম আমার সামনে যে তিনটা ডাব গাছ ছিল, ডাব গাছের মাঝখানে যে গাছটা ছিল সেটার ডগায় সেটার উপরে একটা অবয়ব, একটা ছায়ার মতো, আমি যদি খুব ক্লিয়ারলি বলতে চাই এটা হচ্ছে ট্রান্সপারেন্ট কাপড় বা ওড়না যেটার ভিতর দিয়ে দেখা যায় ছায়া, এই টাইপের কিছু অবয়ব আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে একজনের মুখের অবয়ব দেখা যাচ্ছে সাইড থেকে পুরোপুরি, আর কাপড়টা ট্রান্সপারেন্ট হওয়াতে আমি তার ফেসটা পুরোপুরি দেখতে পাচ্ছি, একটা মহিলা মানুষের মতোই ফেস। তো সবচেয়ে উইয়ার্ড ব্যাপার হলো আমি যতক্ষণ তাকায় থাকতাম ততক্ষণের মধ্যে সে কিছু নড়তো না, জাস্ট বাতাসে তার কাপড়টা নড়ছে এরকম দেখা যেত, অনেকটা অফ হোয়াইট টাইপের হয়তো সামনে বা অন্য কোথাও তাকায় সেরকম, বাট স্পষ্ট আমি তার চোখ নাক কান গাল সবকিছু দেখতে পাচ্ছি পুরোপুরি।
তারপর
আমার কাছে আরো লাগছে এই জন্য যে রাতের বেলা কিন্তু সহসা এত কিছু দেখা যায় না, মানে বাদুর টাদুর তো গাছেই থাকে, ওগুলি কিন্তু ওরকম এত স্পষ্ট দেখা যায় না, কিন্তু প্রশ্নই ওঠে না, সামহো আমি জিনিসটা এমন ভাবে দেখছি যে আমি মোটামুটি ক্লিয়ার যে ওটা আমি দেখেছি, এখনো সে অবয়ব আমার চোখের সামনে ভাসতেছে। তো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো কিছুক্ষণ পর সেই জিনিসটা টার্ন করতো, মানে টার্ন করতো বলতে কিভাবে বুঝাবো, আমি বিছানায় শুয়ে আছি, আমি সামনাসামনি তাকালে আমার উইন্ডো আমি দেখতে পাচ্ছি সাইড থেকে, তো জিনিসটা কিছুক্ষণ সময় গেলে টার্ন করে আমার দিকে ঘুরতো, যখন আমার দিকে ঘুরত তখন মানে আমি তখন কিছুই করতে পারতাম না, আমি সুরা পড়তাম, তো তখন আমার কন্ডিশনটা এমন হতো আমি হিপনোটাইজ হয়ে যেতাম লিটারেলি। আমি চাচ্ছি বিছানা থেকে নেমে মার কাছে যেতে, আমি সেটা পারছি না, বাট আমি চাইতেছি,
মানে পুরো আপনার অ্যাক্টিভিটিসটাই বন্ধ হয়ে যায়,
স্টিফ হয়ে যেতাম আমি। ইভেন আমি আমার বিছানা চাদর আমার ঘামে ভিজে যেত, যে এতটা পরিমাণ আমার স্ট্রেস যেত, যে আমি চেষ্টা করতাম যে আমি ইনফর্ম করি কাউকে, চিৎকার করে বলি, একটা আওয়াজ করি, কিন্তু আমি কিছুই পারতাম না। তো এরকম করতে করতে আমি তখন চোখ খুলতাম না, প্রথমবার যেদিন হলো আমি চোখ খুলিনি, যে দেখছিলাম পাশ ফিরে ঘুমালাম যেন আমি সেটা না দেখি, কিন্তু সামহো আমার কেন যেন মনে হচ্ছিল ওটা আমি দেখিনি, জিনিসটা যেন আমার একবার জানালার পাশে এসে তাকায় আছে, স্টেয়ারিং করতেছে আমার দিকে, মানে ওই গাছ থেকে এসে জানালার দিকে, এটা আমি দেখিনি, আমি যেহেতু পাশ ফিরে ঘুমাচ্ছি ফিল করছি কেমন, মানে একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, হতে পারে সেটা রাত্রের বাতাস, কিন্তু এট দ্যাট মোমেন্ট যে অ্যাটমসফিয়ার ছিল আমার মনে হচ্ছিল যেন সেই জিনিসটাই কিছু একটা আমার একবার কাছে চলে আসে। তখন আমি মানে কি করবো আমি ঠিক বুঝতে পারতাম না, এভাবেই করতে করতে সকাল হয়ে যেত। তখন আমার হুজুর আসতো সকালবেলা, তো ফজরের পরই কোরআন শরীফ শিখার জন্য আমার হুজুর আসতো, তো হুজুর আসতে বারান্দা দিয়ে, ফজরের পর যেহেতু গেট খোলা টোলা সমস্যা, মা ফজরের নামাজ পড়ে গেট খুলে মা ঘুমায় থাকতো, তো আমার গেটও খোলা থাকতো, হুজুর এসে নক করতাম। তো প্রথম দিন ইনসিডেন্ট আমি এতটাই শক ছিলাম আমি কাউকে কিছু বলিনি, তো কিন্তু আমি ফিল করলাম আমি অনেক দুর্বল ফিল করতেছি, আমি খেতে পারছিলাম না, আমার কিছু ভালো লাগতেছিল না। সেকেন্ড দিন যখন হলো ওই ঘটনার পরের রাতেই, তখন সবকিছু নরমাল ছিল রাত পর্যন্ত।
ওই দিন আর প্রথম দিন কারোর সাথে বলেননি বিষয়টা?
না, প্রথম দিন আমি কারোর সাথে শেয়ার করিনি। দ্বিতীয় দিন যখন হলো, সকালবেলা ক্লাস করলাম সবকিছু ঠিকঠাক চলছিল, রাতের বেলা যখন হলাম ওই ইনসিডেন্টের কথা আমার মনে পড়লো, তখন আমার একবারই ভালো লাগছিল না। ওই দিনটাতে কেন জানি আমি বারবার মানে ঘুমানোর আগেই সেই জায়গায় বারবার চোখ যাচ্ছিল, যে আমি কিছু দেখতে পারতেছি, মানে অনিচ্ছা সত্ত্বেও আমার সেখানে বারবার চোখ যাচ্ছিল। এভাবে করতে করতে যখন পড়তে পড়তে ঘুম ধরলো, আমি ঘুমায় পড়লাম জানালা টানা লাগিয়ে, সেম ঘটলো, বাবা এসে জানালা খুলে দিল। এখন আমার এখানে একটা কোয়েরি ছিল, সেটা আমি এখনো ক্লিয়ার হইনি, এর জন্য আমি ক্লিয়ারলি বলতে পারতেছি না। আমার এই জানালা মানে প্রবলেম ছিল আমার, এটা আমি মাকে দিয়ে আব্বুকে বলাইছিলাম যে বাবা মানে বাবাকে বললো জানালা যেন না খুলে। তো আমার মা বললো, মানে ইনসিডেন্টের পর আমার মা বললো যে বাবা নাকি জবে থেকে বলছে, তারপর থেকে আমার বাবা কোনো জানালা খুলতেন না।
আচ্ছা, বাট আপনি খোলা পেতেন?
হ্যাঁ, আমি খোলা পেতাম। আমি খোলা পেতাম। এখন জিনিসটা আমার কাছে ভাবতো একটু অড লাগতো, এখন বলতে গেলে ঘরে কেউ দুষ্টমি করে আমাকে ভয় দেখানোর জন্য, যে আমার ছোট বোন আছে সেটা করছে, কিন্তু আমার মনে হয় না
করার কথা না। আমি জাস্ট একটু এখানে ইন্টারাপ্ট করে, আপনি যখন রাত জেগে পড়তেন, আই থিঙ্ক আপনার বাসার ছোট ভাই বোন তো অনেক ঘুমিয়ে যেত, কেউ তো এই ছোট অবস্থায় ঘুম থেকে উঠে সেটা করার মানে
না।
এখন তো আস্তে আস্তে বিষয়গুলো কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। তারপর কি হলো?
তারপর যেটা হলো যে দ্বিতীয় দিন সেম আমি ঘুমালাম, ঘুমের মধ্যে সেম জিনিসটাই দেখতে পেলাম, জানালা খোলা ছিল, প্রচন্ড অ্যাজ ইউজুয়াল আমি অনেক শক্ট হলাম।
আচ্ছা, আপনি ঘুমোতে যাওয়ার আগে খেয়াল করতেন ওই জিনিসটা আছে কিনা?
হ্যাঁ, প্রথম দিন ইনসিডেন্ট হওয়ার পর দ্বিতীয় রাতে আমি বারবার না চাওয়া সত্ত্বেও আমি মেন্টালি ঠিক করেছিলাম টাকা বই না আজকেও দিয়ে, কিন্তু না চাওয়ার ফল বারবার চোখটা সেদিকে যাচ্ছিলাম, কিছু
দেখতে।
তো দ্বিতীয় দিন একই জিনিস আমি দেখতে পেলাম, একই ইনসিডেন্ট করলো, টার্ন করলো, আমিও কাত হয়ে ঘুমালাম। সকালে উঠার পর প্রথমে আমি হুজুরে বললাম আমি আজকে পড়তে পারবো না, আমার খুব খারাপ লাগতেছে, মাকেও সেম জিনিসটা আমি বললাম, বলার পর আমার প্রচন্ড জ্বর চলে আসলো। তো তারপরে যখন আমি ক্লাসেও গেলাম না, তৃতীয় দিন আমার প্রচন্ড জ্বর, জ্বর নিয়ে আমি যখন ঘুমালাম, আমি ঘুমানোর সময় দেখলাম জানালা বন্ধ,
প্রপারলি চেক করে ওই জায়গাটাও দেখেছেন
কিছুই নেই, চেক করে আমি ঘুমাইছি যে আমার জানালা বন্ধ আছে। তো সাডেন যখন ঘুম ভাঙলো সেম জিনিসটা আমি দেখতে পেলাম আমার দিকে, এবার আর সাইড থেকে নিয়ে এবার পুরোপুরি আমার দিকে তাকায় আছে আর কি।
আপনার রুমেই ফোকাসটা?
হ্যাঁ, আমার রুমে ইভেন মনে হচ্ছে আমার দিকেই তাকায় আছে। তো এরপরে যা ঘটলো এটা আসলে আমি বলতে পারবো না, কারণ জ্ঞান ছিল না, বাকি কথাগুলো আমি আমার ফ্রেন্ড বাবা মা
ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে
শুনেছি। তো জ্ঞান হারানোর আগে যেটা হলো, সকালবেলা আম্মু এসে উঠিয়ে দিয়ে গেল হুজুর আসবে, হুজুর আসলো, হুজুর এসে আমাকে দেখলো যে আমি আমার টেবিলের যে চেয়ারটা ছিল আমি মেঝের মধ্যে শোয়া, আমার মাথাটা পিলারের মধ্যে লাগানো, যে চেয়ারে আমি বসে পড়তাম সেই চেয়ারটা আমার মুখের উপরে, বলতে গেলে আমি গোংরাচ্ছি এবং মুখ দিয়ে সাদা সাদা ফ্যানের মতো বের হচ্ছে। তো এই ইনসিডেন্ট দেখে হুজুর সবাইকে ডাক দিল। তো এই ইনসিডেন্ট দেখে সবার মানে খুব অন্যরকম একটা পরিস্থিতি সৃষ্টি হলো, কি করবে কি করবে না ঠিক বুঝতে পারতেছে না। আমার মা অনেক ইনসিস্ট করতেছিল যে ওর এইসব ইনসিডেন্ট কিছুদিন ধরে হচ্ছে, তো ওকে পি সাহেব বা এরকম কারো কাছে দেখানোর জন্য দরকার। তো আমি গেলাম লক্ষ্মীবাজার, একটা শাসাব বাড়ি নামে আছে, সেখানে আমাকে নিয়ে যাওয়া হলো। আমি পুরোপুরি সেন্সলেস। আমার কাজিন যেটা বললো যে যখন যখন তারা বিভিন্ন কোয়েশ্চেন করতেছিল সেই হুজুর আমাকে, আমি রেসপন্স করছিলাম। আমি কিন্তু সেন্সলেস হওয়ার পর থেকে কারোর সাথে কোনো কথা বলিনি, আমি জাস্ট গোমরাচ্ছিলাম। কিন্তু সে যখন আমার কাছে কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, তখন আমি নাকি তার রেসপন্স করছিলাম। তখন তারা প্রথাগত হয়তোবা ঝাড়ু টাড়ু দিয়ে আঘাত করলো, সেই আঘাতের চিহ্ন আমার দুই তিন মাস পর্যন্ত ছিল, সেখানেও কোনো সলিউশন হলো না। তারা বললো যে ওয়েট করেন, হয়তো ঠিক হয়ে যাবে। বিকেল গড়ানোর পর আমার ফুপুর হাজবেন্ড হচ্ছে সিএমএইচ এ সার্জন, তো তার কথায় আমাকে সমরিতায় নিয়ে যাওয়া হলো। সেখানে প্রথমে আমার সিটি স্ক্যান করা হলো, ছাড়া অন্যান্য যে এক্সামিনেশন গুলি আছে ব্লাড ইউরিন এগুলো করা হলো, কিন্তু কোনো কিছুই সিগনিফিকেন্ট অমন পেল না। জাস্ট প্রচন্ড জ্বর ছিল গায়ে, সাপোজিটর ইউজ করা হলো আমার জন্য। তিন দিন পর্যন্ত আমার জ্বর সেই পর্যায়ে ছিল।
চার মিনিটের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল। বৈশাখের এই ভাবসা গরমে যারা রাত জেগে আমাদের সঙ্গে আছেন, আন্তরিকভাবে ধন্যবাদ তাদেরও। ডরের ৮৯তম পর্ব আপনারা শুনছেন, আমি আরজে কিবরিয়ার সাথে, এবং অন দ্য স্পট থেকে সুমন ও শান্ত যোগ দিয়েছে। ধন্যবাদ জানাই লোবানকে ডরের সাউন্ড নিয়ে কাজ করবার জন্য। প্রিন্স, জামাল এবং আবদুল্লাহ আজকে ডরের ৮৯তম পর্বের অতিথি। কেরানীগঞ্জের হাসনাবাদের কোন একটি হন্টেড বাড়িতে ধারণ করা হয়েছে ডরের ৮৯তম পর্ব। ফিরছি ঠিক চার মিনিট পর।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
চার মিনিট পর আরো একবার স্বাগত ডরের ৮৯তম পর্বে। প্রিয় শ্রোতা, এবারের ডরটি ধারণ করা হয়েছে কেরানীগঞ্জের হাসনাবাদের এক হন্টেড বাড়িতে। প্রিন্স, জামাল এবং আবদুল্লাহ, তাদের তিনজনের জীবনে এমন কিছু ঘটনা ঘটে গেছে যা আমার আপনার কাছে হয়তো অবিশ্বাস্য। প্রতিনিয়তই পৃথিবীতে এরকম অসংখ্য অবিশ্বাস্য ঘটনা ঘটে যায়, মূলত অনেকেই সেটা বিশ্বাস করেন, অনেকেই করেন না। ব্যক্তিগত এই বিশ্বাসের জায়গাতে শ্রদ্ধাবোধ রেখে আমরা এই ঘটনাগুলোকে আপনার সামনে এমন ভাবে উপস্থাপন করার চেষ্টা করি যাতে আপনি ভয়ের স্বাদ পেতে পারেন। আমরা আবারও প্রবেশ করছি মূল গল্পে। ডর
আমাকে সমরিতায় নিয়ে যাওয়া হলো, সেখানে প্রথমে আমার সিটি স্ক্যান করা হলো, ব্লাড ইউরিন এগুলো করা হলো, কিন্তু কোনো কিছুই সিগনিফিকেন্ট অমন পেল না। জাস্ট প্রচন্ড জ্বর ছিল গায়ে, সাপোজিটর ইউজ করা হলো আমার জন্য। তিন দিন পর্যন্ত আমার জ্বর সেই পর্যায়ে ছিল, তো সেখানে ছিলাম আমি সাত দিন। মেডিকেলিও টার্মে যদি বলি সেটা ছিল কোমা, আমি কোমা ছিলাম পাঁচ দিন। সেই রাতের পর থেকে কি হয়েছে আমি কিছুই বলতে পারবো না, এগুলি কোনো কিছুই আমার মনে নেই, এগুলি জাস্ট মানুষ থেকে আমি শুনেছি। বোর্ড মিটিংও বসেছিল সমরিতা হাসপাতালে, শুধুমাত্র জ্বরের জন্য। আমরা মেডিকেলিও টার্মে জানি যে ট্রমা বা শকের জন্য মানুষ কোমায় যেতে পারে, হয়তো সে খুব বেশি শকড হয়েছিল। এই টার্মটা যদি আমি মেডিকেলিও মানি তাহলে কিন্তু আমার সাথে ঘটেছিল সেটা, আমি অনেক শকড হয়েছিলাম। তো এটাই হলো, সাত দিন পর আমার জ্ঞান ফিরলো। এর মাঝখানে নারিন্দা থেকে একটা হুজুর আসতো, হুজুরের নিয়মটি এরকম ছিল যে সে কারোর সাথে কথা বলতো না, বাবার সাথে এসে আমার কানের সামনে কিছু বলতেন। আমার মা, আমার দাদু সবাই বললো যে ওই সময় নাকি আমার ফেসিয়াল কিছু এক্সপ্রেশন হতো। কোমায় নর্মালি কিন্তু মানুষ সেন্সলেস এর মতো পড়ে থাকে, মনে হচ্ছে মানুষ ঘুমাচ্ছে, তো এই সময় ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হওয়া বা কিছু মোটিভ চেঞ্জ হওয়া এটা আসলে একটু অন্যরকম ব্যাপার। তো সাত দিন পর যখন আমি ঠিক করলাম, তখন এরপর থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছি, আমার কোনো ধরনের সমস্যা কোনো কিছুই হয়নি। হ্যাঁ, কিন্তু আমার একটা কোয়েশ্চেন এখনো মনে রয়ে গেছে যে অনেকে বলে আমি হয়তো টেবিল থেকে পড়ে গেছি, পড়ে গিয়ে আমার পেছনে ব্যথা পাইছি বা আঘাত পাইছি যার ফলে আমি সেন্সলেস হয়ে গেছিলাম। কিন্তু আমার কোয়েশ্চেন একটা হলো, যদি আমি চেয়ার থেকে পড়তাম তাহলে অবশ্যই চেয়ারটা আমার নিচে থাকতো, কিন্তু সেখানে আমি নিচে ছিলাম, চেয়ারটা আমার মুখের উপরে ছিল। তো এই কজগুলি যদি আমি ঘাটি না তাহলে আমার কাছে আলটিমেটলি কোন
বিষয়টাই
রহস্যজনক আসে।
ওকে, এখনো কি আপনারা সেবার সাথেই আছেন?
হ্যাঁ, আমি সেবার সাথে আছি,
কোনো ধরনের কোনো প্রবলেম
না, প্রবলেম হয়নি আমার। কিন্তু যে বেল গাছটা ছিল সেটা কেটে ফেলা হয়েছে, যেহেতু সেটা আমাদের ছিল। ডাব গাছটাও কাটার জন্য রিকোয়েস্ট করা হয়েছিল, কিন্তু এটা যেহেতু আমাদের ছিল না সেহেতু সেটা কাটা হয়নি। রুমটা চেঞ্জ হয়েছে, আমি সেই রুমে এখন আর থাকি না, সেই রুমে বাবা থাকে, আমি অন্য রুমে চলে আসি।
ওকে, গাছটা কি এই কজের জন্য কাটা হয়েছিল নাকি অন্য কোনো কারণে কাটা হয়েছে?
গাছটা বলতে গেলে হ্যাঁ এই কজের জন্য, আমার ইনসিডেন্টের পরপরই কেটে ফেলা হয়েছে।
আমি এই জায়গাতে একটু ডিসএগ্রি করতে চাই, এই ইনসিডেন্ট গুলোর জন্য গাছ কোনোভাবেই কিন্তু দায়ী হতে পারে না, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটা। কেন আমরা গত এপিসোডে আমরা মিরপুরের একটা বাসায় ধারণ করেছিলাম, টোটালি আন্ডার কনস্ট্রাক্টেড একটা বাসা, অভিজাত একটা বাসা তৈরি হচ্ছে, সেই বাসাতেও তো অদ্ভুত অ্যাক্টিভিটিস ঘটছে, তাহলে সেই দোষের জন্য গাছ কেটে ফেলার কোনো মানে হয় না। গাছ আমার মনে হয় কোনো না কোনো ভাবে সবসময় মানুষের উপকারই করে থাকে। তো যাই হোক, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। সো আর কোন ধরনের কোন ঘটনা?
হ্যাঁ, আরেকটা ইনসিডেন্ট রিসেন্টলি যেটা হলো এক সপ্তাহ আগের হবে, 7-8 দিন আগের, যেটা আমার সাথে হয়নি বাট আমার ফুপুর সাথে হয়েছে। জিনিসটা আমি বাবার কাছ থেকে শুনেছি, যেহেতু বাবা ফুপুর বাসায় গিয়েছিলেন। তো ফুপু থাকে হচ্ছে আপনার মিরপুর শ্যাওড়াপাড়া, ফুপুর ছোট পরিবার। ফুপু তার তিন ছেলে নিয়ে থাকে, আমার তিন ফুপাতো ভাই, আর ফুপা যে আছেন উনি রংপুরে থাকেন, সেখানে তিনি জব করেন, সে হয়তো কিছুদিনের জন্য আসেন এরকম। মেঝো ফুপাতো ভাই সে ইন্টার দিচ্ছে এবার, তো সে পড়াশোনা করে ঘরের মধ্যে, রাত জেগে পড়ে। তো সে একদিন কমপ্লেন করলো যে সে ঘরের মধ্যে কিছু নড়াচড়া স্পষ্ট দেখতে পায়।
আচ্ছা,
এটা অবয়ব না, এটা সে কন্টিনিউসলি দেখতে পায় যে মুভ করতেছে
কোনো মানুষ বা
হ্যাঁ কোনো মানুষ টাইপেরই, কিন্তু মুখ দেখা যায় না, জোব্বার মতো লম্বা বোরকা টাইপের কিছু একটা পরা জোব্বা, মানুষ যে এটা মানে মানুষের মতো হ্যাঁ, কিন্তু সে মুভ করে। প্রথম রাত্রেবেলা দেখলো, তো ফুপুকে বললো, ফুপু ওরকম পাত্তা দিলেন না। তারপরে দুই দিন পর ওই ভাইদের মধ্যে যে বড় ফুপাতো ভাইটা, সে হঠাৎ একদিন শুয়ে আছে, তো তার গেট নক করতেছে কে যেন, তার গেট খোলার জন্য, সে ঘুমের মধ্যে সে উঠেনি, তো তাকে কে যেন চড় দিল, সে স্পষ্ট বুঝতে পারলো, তাকে চড় দিয়ে বললো গেট খোল।
আচ্ছা,
তো সে সাথে সাথে ঘুম ভাঙছে, সে একটু রাগ করছে, সে ফুপুকে গিয়ে বললো যে তুমি কেন এরকম করলা, তুমি নিজেই তো গেটটা খুলতে পারতা। বললো যে না তো আমি এরকম কেউ কোনো কিছু করিনি। তো বললো তাহলে কে করলো, বলে আমি তো জানি না। তো পরপরে দুইটা ইনসিডেন্ট, তারপরে ফুপু নিজেই দেখতে পেলেন যে ঘরের মধ্যে কিছু মুভ করতেছে, এবং জিনিসটা এত লিবারেল হয়ে গেল যে মোটামুটি সবাই দেখতে পেল যে হ্যাঁ অবশ্যই এখানে একটা কিছু জিনিস আছে এবং সেটা মুভ করতেছে। তো জিনিসটা অবশ্যই একটা ভয়ের ব্যাপার, যেহেতু গার্জিয়ান বা ওইরকম বড় কেউ ঘরের মধ্যে থাকে না। ভয় পেয়ে যেটা হলো যে তারা পাশে মুয়াজ্জিন হুজুর যে থাকে তাদের কাছে বললো যে হুজুর আমি এরকম কিছু দেখতেছি, তো আমি এখন কি করব। তো হুজুর বললো যে সে কি কোনো ক্ষতি করতেছে কিনা, ভয় দেখাচ্ছে কিনা, বা কোনো কিছু হুমকি দিচ্ছে কিনা। বললো যে না, সে শুধু তার মতো হাঁটে আর কিছু করে না,
বাসার মধ্যে
হ্যাঁ বাসার মধ্যে ঘরের মধ্যে হাঁটে। হুজুর যেটা বললো ফুপুকে, মানে বললো যে আপনি কিছু প্রশ্ন জিজ্ঞেস করেন, তুমি কেন আসছো আমাদের ঘরে, কেন আসলা, এরকম এরকম কিছু জিজ্ঞেস করতে বললো আর কি। তো ওই দিন আমার বাবা ফুপুর বাসায় গিয়েছেন, এটা শুনে যে তাদের এরকম অ্যাক্টিভিটিস হচ্ছে শুনে, বাবা যাওয়ার পর ইনসিডেন্ট হলো সন্ধ্যার পরে, আমার যে ছোট ফুপাতো ভাই ক্লাস ফাইভে পড়ে, সে কেমন কেমন যেন করতেছে, হঠাৎ অ্যাবনর্মাল বিহেভ করতেছে। সে তো একটু ছোট, সে খুবই ভয় পেয়ে গেছে। মজার ব্যাপার হলো আমার বাবা কিন্তু কিছুই দেখতে পায়নি, যেখানে ঘরে সবাই জিনিসটা দেখতেছে কিন্তু আমার বাবা সেটা দেখতে পায়নি।
আপনার বাবা যেদিন বাসায় ছিল সেদিন উনি ছাড়া বাকি সবাই দেখছে?
হ্যাঁ হ্যাঁ, বাবা ছাড়া সবাই দেখতে পাইতেছে। ফুপু বললো যে আপনার পাশে হাঁটতেছে, আমি দেখতেছি। তো বাবা বললো
বাবার পাশে হাঁটছে,
মানে বাবা দাঁড়ায় আছে তার পাশ দিয়ে হেঁটে গেল। তাদের জিনিসগুলো একটু অড লাগলো, জিনিসটা তারা মোটামুটি হ্যাবিচুয়েট এর মতো হয়ে গেছে, যে জিনিসটা তারা নর্মালি দেখতেছে কিন্তু ক্ষতিও করতেছে না বা ভয়ও দেখাচ্ছে না, কিন্তু ইরিটেট করতেছে জিনিসটা, কেন এরকম করতেছে। সেই সন্ধ্যা থেকে আমার ফুপাতো ভাই একটু অড বিহেভ শুরু করেছে আর কি। অড বিহেভ বলতে সে খিচুনি দিয়ে মানে জড়ো সড়ো হয়ে যাচ্ছে, ছোট বাচ্চা ক্লাস ফাইভে পড়ে, আবার হঠাৎ জোরে জোরে হাসতেছে। তো এই ইনসিডেন্ট দেখে আমার বাবা ফুপু সবাই ভয় পেয়ে গেছে আর কি। তো ফুপু এক পর্যায়ে কেঁদে সেই অবয়বটাকে, ফুপু তো দেখতে পাচ্ছে, জিজ্ঞেস করতেছে তুমি কি চাও, কেন আসছো। তো কোয়েশ্চেন করতেছিল ফুপু সে অবয়বটাকে, কিন্তু অ্যান্সার দিচ্ছিল সেই আমার ছোট ভাইটা, অ্যান্সার দিচ্ছিল বলতে সে কিছুক্ষণের জন্য জড়ো সড়ো হয়ে জোরে জোরে কান্নাকাটি শুরু করলো, কান্নাকাটির পর এক পর্যায়ে থমকে বলল আমি খুব কষ্টে আছি। এমন না যে তার কোনো ভয়েস চেঞ্জ হচ্ছে, তার কোনো ভয়েস চেঞ্জ হচ্ছে না, সে নর্মালি থাকছে কিন্তু সে একটু উইয়ার্ড বিহেভ করছে। তো যখন উত্তরটা তার ছোট ছেলে কাছে আসলো, ফুপু আরো ভয় পেয়ে গেল, সে বলল তুমি আমার ছেলের উপর কেন এরকম করতেছো, আমার ছেলে তো কিছু করেনি। ফুপু কোয়েশ্চেন করতেছে আর কিছুক্ষণ পরপর অ্যান্সার সেই তার ছোট ছেলেটা দিচ্ছে, মানে কিছুক্ষণ পর সে বললো যে ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করবো না। তো ফুপু বললো তুমি কে, আমার ভাই বলল যে আগের বার রোজায় তুমি একটা মহিলাকে ইফতার করাইছিলা, আমি সেই মহিলাটা। তো এই ঘটনার পর আমার বাবা কি জানতে পারলো যে ফুপু একটা মহিলাকে খাওয়াইতো আর কি, খুবই নামাজ রোজা করতো কিন্তু কখনো কারোর কাছে হাত পাততো না, ভিক্ষা চাইতো না, তার রিলেটিভ কেউই ছিল না। ফুপু হয়তো একদিন তাকে খাবার দিছিল, সে খাইছিল, এর জন্য ফুপুর বাসায় এসে সামনে বসে থাকতো আর কি। তো ফুপু জিজ্ঞেস করলো তাহলে তুমি মানে এরকম কেন, তোমাকে দেখতে পাচ্ছি না কেন, মানে অন্যরা কেউ দেখতে পাচ্ছে না। ফুপাতো ভাই বললো সে নাকি মানে মারা গেছে। তো যখনই সে শুনছে সে মারা গেছে, তখনই তার ভয়টা আরো বেশি লাগছে। তো সে জিজ্ঞেস করলো, তুমি আচ্ছা মারা গেছো তাহলে আমাদের বাসায় কেন আসছো? কিছুক্ষণ পর এটা আমি অনেক ফাস্টলি বলতেছি, এর জন্য মনে হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার চলতেছে, কিন্তু এরকম না জিনিসগুলি। হয়তো কোয়েশ্চেন করতো, কিছুক্ষণ পর হাফ উত্তর আসতো, আবার কিছুক্ষণ পর গোংরায় গোংরায়, আবার কিছুক্ষণ কিছুক্ষণ পর উত্তর দিত, এরকম হচ্ছে র্যাপিডলি যে কোয়েশ্চেন অ্যান্সার চলছে এরকম কিছু না। তো সে উত্তর দিল, সে ছয় মাস আগে না খেতে পেরে মারা গেছে ক্ষুধার জ্বালায়। সে গ্রামের বাড়ি গেছিল, সেখানে তাকে কেউ মানে সাহায্য রাজ্য করে নাই। সে ইভেন এমনও বলল, যেদিন সে মারা গিয়েছিল সেদিন তার বুধবার ছিল, ইভেন সে যে মারা গেছে হয়তো তার সংস্কারটাও মানে মুসলমান রীতিতে ভালোভাবে করা হয়নি। হ্যাঁ, তো ফুপু বলল, তাহলে এখন তুমি আমাদের কাছে কি চাও, আমরা কি করতে পারি? তখন বলল, দেখো আমি তোমাদের কোনো ক্ষতি করব না, মারা যাওয়ার আগ পর্যন্ত তোমরাই একমাত্র মানুষ ছিলে যাকে আমি আপন মনে করতাম। তো সে জাস্ট এতটুকু অনুরোধ করলো যে তার নামে কিছু দান খয়রাত করতে, কিছু ফকির মিসকিন খাওয়াতে। তো এই কথা শোনার পরে সেরকম কোনো কথাবার্তা বলা হয় নাই। তো রিসেন্টলি আমি যেটা জানলাম যে দুই দিন আগে ফুপু কিছু ফকির মিসকিন
খাইয়েছে।
এরপরে প্রবলেম বলতে ফুপুর সাথে কথা হয়েছিল এরকম কিউরিসিটির জন্য, যে ফুপু আপনি তো খাইয়ে দিলেন, এখন কি দেখেন নাকি? বললো যে না, আগে যেরকম কন্টিনিউয়াস দেখতাম এখন হয়তো ওরকম দেখি না, কিন্তু হ্যাঁ দেখি কিছু মিনিটের জন্য, কিছুক্ষণের জন্য এরকম।
আসলে নিজের মুক্তির জন্যই হচ্ছে আরো একবার সাহায্য এসেছিল এবং বেছে নিয়েছে এই ফ্যামিলিটাকে, হয়তো যেখান থেকে মনে হয়েছে যে সাহায্য পাবে। তো এইগুলোই ছিল আপনার ঘটনা। কি বলবো যে এখানে বিশ্লেষণ করার কিছু নেই, আসলে টোটালি শ্রোতারা যেমন শুনবে তারাই বিচার করবে যে তাদের কাছে ঘটনাগুলো কেমন লেগেছে। খুব বেশি ভয়ের ছিল না কি ছিল এটা আমরা বলতে পারবো না, শুধু এতটুকুই বলতে পারি যে আপনার কয়েকটা পয়েন্ট আমার কাছে খুবই মানে অদ্ভুত লেগেছে, বিশেষ করে জানালাটা খুলে রাখা এবং প্রতিদিন একটা অবয়ব দেখা ওখানে। কারণ আমি হয়তো বা ডরে আগেও শেয়ার করেছিলাম, আমি আগে একটা যে বাসাতে থাকতাম গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, ওখান থেকে অনেক বড় একটা আম গাছ ছিল ওই বাসাটার সামনেই, এবং রাতের বেলা আমি যখন বিছানায় শুয়ে থাকতাম অনেক রাতে গাছটা আমি দেখতে পাচ্ছি, এবং রাতের বেলা না একটু অন্ধকার যখন হয়ে যায় এই ধরনের গাছগুলো একটু মানে অদ্ভুত, কেমন জানি একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হয়। সো আমারও মনে হতো মাঝে মাঝে কিছুকে বসে আছে ওখানে, কিছু মনে হয় কোনো কিছু ফলো করছে। সো আমি জানি যে ওটা আমার সম্পূর্ণ মনের তৈরি করা বিষয় ছিল, কিন্তু আপনি তো মানে একদম দেখতে পেয়েছেন।
যদি আমি একদিন না সেটা
তৃতীয় দিন পর্যন্ত যারা এই মুহূর্তে শুনছে, কারো জানলা যদি খোলা থাকে আর কোনো গাছ যদি থাকে নিশ্চয়ই একটু অন্যরকম হবে তাদের কাছে বিষয়টা। তবে প্লিজ এই ঘটনার জন্য গাছ কেটে ফেলবেন না। ওকে, অনেক ধন্যবাদ প্রিন্স যে আমাদের এই জার্নিতে এসে গুলো শেয়ার করেছে। তবে একটা জিনিস আমরা প্রিন্স ডরে বলে থাকি যে এই ধরনের অ্যাক্টিভিটিস যদি ঘটে থাকে প্লিজ যে ওকেদের কাছে ঝাড়ফুঁকে না গিয়ে অবশ্যই ডাক্তারের কাছে আগে যাওয়া উচিত, তা না হলে হিতে অনেকটাই বিপরীত হয়ে যেতে পারে। যেমন আপনি বলেছেন যে আপনাকে নিয়ে যাওয়া হয়েছিল একটা জায়গায়, কিন্তু আপনাকে অনেক ঝাড়ু দিয়ে মানে কিছু ট্রিটমেন্ট করা হয়েছিল।
সেটা হয়তো আমি লাকি ছিলাম, আমি এখানে একটু অ্যাড করতে চাই, আমার কোনো মানে কিছু হয়নি। ফার্স্ট অফ অল আমি কোমায় ছিলাম, এখন আমার কোনো সেনসিটিভ জায়গায় যদি আঘাতটা লাগতো অবশ্যই সেটা সিচুয়েশনটা আরো
বড় ধরনের কিছু ঘটনা আরো খারাপ কিছু ঘটতে পারে। তো অনেক ধন্যবাদ প্রিন্স, আমরা একটু এর পরবর্তীতে যারা অতিথি রয়েছে আজকে তাদের ঘটনাগুলো শুনি। এতক্ষণ ধরে ঘটনা শুনলাম এবং আশা করি যে ঘটনাগুলো আপনাদের কাছে বেশ ভালো লেগেছে, এবং সেটাও আশা করি এখন যার ঘটনা শুনতে আমরা যাচ্ছি তার ঘটনাও হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। সো আমরা ঘটনার দিকে যাই, এবং তার আগে যে ঘটনাটা শেয়ার করবে তার পরিচয়টা জানবো, সে কোথায় থাকছে কি করছে।
আমার নাম হচ্ছে মোহাম্মদ জামাল হোসেন, আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করতেছি।
ওকে জামাল ভাই, ডর কতদিন ধরে শুনছেন?
অনেক দিন যাবত শুনি, আর আমি রেডিওতে শুনলে একটা প্রোগ্রামই শুনি সবসময় বৃহস্পতিবার রাত ১২টা, আগে তো ছিল ১১টা ১১টা ২০
থেকে এখন রাত ১২টা।
জি
অনেক ধন্যবাদ, একটা প্রোগ্রামই আপনি শুনেন, দ্যাট ইজ ডর, এবং সেই প্রোগ্রামে আপনি আজকে চলে এসেছেন, আমার জার্নিতে আছেন।
খুব ইচ্ছা ছিল যে আমি ডরে আসি।
এরকম যারা জামাল ভাইয়ের মতো ডরকে ভালোবাসেন, ডরে আসতে চান, প্রত্যেকের জন্যই কিন্তু রাস্তা খোলা রয়েছে। এবং কিভাবে আসতে হবে বলি, ফোন করতে পারেন অথবা ফেসবুকেও চলে আসতে পারেন আমার পেজে আরজে সুমন, www.facebook.com/rjsuman SUMAN। এবং আমি ইদানিং লক্ষ্য করছি যে এই নামে আরো বেশ কিছু পেজ হয়তো আপনি খুঁজে পাবেন, কিন্তু সবগুলো অথেন্টিক না, একটা পেজই রয়েছে এবং যেখানে শুধুমাত্র ডরের জন্য শ্রোতাদের সাথে, ডরের অতিথিদের সাথে, ডরকে যারা ভালোবাসে তাদের সাথে যোগাযোগটা রক্ষা করার জন্য ফেসবুকে আছে, এবং চেষ্টা করি তাদের সাথে যোগাযোগ করার জন্য। অনেকেই আমাকে অভিযোগ করেন ফেসবুকে কেন নিয়মিত থাকেন না। হ্যাঁ, আমি ইটস ট্রু যে আমি ফেসবুকে নিয়মিত থাকি না, কিন্তু
আমি দেখি যে কে কি করছে, প্রত্যেকে ইনবক্সে আমাকে কি লিখছে, আমি অ্যাটলিস্ট আপনাদের কথাগুলো দেখি, অনেককেই আমি রিপ্লাই দিই। তবে আমি ফেসবুকে অনেক সময় অনিয়মিত থাকি বলে আমি আবারও দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে। সো আমরা ঘটনার দিকে যাই জামাল ভাই, আপনি যেই ঘটনাগুলো শেয়ার করতে চান আমি কিছুটা সেন্স আমি পেয়েছি ডট টিম এর কাছে, আমি শুনেছি। সো আমরা শুরু করি প্রথম থেকে, কোন ঘটনাটা শেয়ার করতে চান?
ঘটনাটা হচ্ছে 2003 সালে, এটা রমজান মাসের ঘটনা। আমরা 5-6 জন বন্ধু সবসময় একসাথেই থাকতাম, সেহরির সময় একসাথে উঠতাম, সেহরি করে একসাথে নামাজ পড়তাম, আর মাগরিবে ইফতার করেও একসাথে নামাজ পড়ে আমরা যে এলাকায় থাকি ওই
এলাকায়।
এটা হচ্ছে মিরপুরে একটা এলাকা,
আচ্ছা
মাঠটার নাম নাই বলি। ওইখানে আমরা বাতাস থাকতো গরমের দিন, তো ওইখানে বসে আমরা মানে আড্ডা দিতাম। তো 10 কি 12 রমজান হবে, তো বলে রাখা ভালো মাঠটার দুই সাইডে আপনার পুকুর ছিল আর এক সাইডে ছিল হচ্ছে জঙ্গল। তো
মানে মোটামুটি তিন দিক থেকেই মাঠটা আবদ্ধ।
হ্যাঁ, আর রাস্তার সাইড যেটা বিশাল গেট ছিল,
আচ্ছা
তো ওই গেট দিয়ে আমরা মূলত ঢুকতাম। আগে যেমন আমরা ঢুকতাম অ্যাজ ইউজুয়ালি, ওই দিনও ঢুকলাম। ঢুকে মাঠের মধ্যে আবার একটা বাড়ি আছে, বিশাল একটা আম গাছ আছে, তো বাড়িটা ক্রস করলে একটা দেয়াল থাকে, ওইখানে আমরা বসতাম, ছোট্ট করে দেয়াল, মাঝখানে শেষে আবার আর একটা 3-4 ফুট একটা দেয়াল আছে, মানে এরিয়া বাউন্ডারি করা। তো ওই মাঝখানে আমরা বসে কথাবার্তা বলতাম বন্ধুরা। তো ওই দিন ঢুকছি, ঢোকার পরে আপনার ওই মাঠের সাথে যে পুকুর ওইখানে দেখি মানে ভদ্রলোক সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গি পরে বসে আছে।
তো কয়টার দিকে?
মাগরিবের নামাজের পরে।
আচ্ছা,
তো ওই ভদ্রলোকটা মানে আমাদের এলাকার এক মোস্ট মানে অনারেবল পার্সন ছিল, ওই রকম ওনার মতো দেখতে, ওনার হাইট হবে 6 ফুট। তো ওনাকে দেখে আমরা সবাই
মনে হয় কোন পোশাক আশাক উনি সবসময় এই ধরনের পোশাক,
হ্যাঁ উনি সবসময় সাদা পোশাক পরে থাকতো, এখনো থাকে, উনি গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে একজন, থাকে না এলাকার মধ্যে ওই রকম একজন।
আচ্ছা,
আমরা চিন্তা করছি হয়তো উনি নামাজ পড়ে আসছে, তো ওইখানে বসে হয়তো প্রসাব প্রসাব করতেছে, এই টাইপের কিছু একটা হবে। তো আমরা ওইখান থেকে চলে যাই মাঠ থেকে, আবার হচ্ছে একটা দুইটা বাড়ি পরে ফাঁকা রাস্তার ওই পারে, প্রায় 50-60 গজ এরকম হবে ওই পারে হচ্ছে রাস্তা, বাকিটা পুকুর। তো আমরা ওই রাস্তায় যেয়ে খেয়াল করলাম যে দেখি উনি গেছে কিনা, 15-20 মিনিট পরে গেছি ওইখানে, যাওয়ার পরে দেখি না উনি যেভাবে বসেছিল ঠিক ওই অবস্থাতে ওইখানে বসে আছে।
আচ্ছা,
তো কিরকম মনে একটা সন্দেহ হলো, আমাদের ফ্রেন্ড ছিল ও বলল যে আঙ্কেল ওইখান থেকে নড়তেছেও না ছুটতেছেও না, আবার এসার নামাজের সময় হয়ে যাচ্ছে কি করবি। আমাদের মধ্যে আরেক ছেলে ছিল, ও বলতেছে যে তাহলে চল আমরা যাই মাঠের দিকে যাই, 4-5 মিনিট সময় লাগবে ঘুরে আসতে, উনি হয়তো চলে যাবে, চল যাই। তো এরকম আমরা আরো বেশ কিছুক্ষণ ওয়েট করে তারপরে গেলাম মাঠে, তারপরেও দেখি আপনার উনি বসে আছে। তো তখন মনে খটকা লাগলো, এতক্ষণ একটা মানুষ তো এবার বসে থাকতে পারে না। ও আমার ওই ফ্রেন্ড মানে মিন্টু বলতেছে যে চল যা আছে কপালে তাই হইব, চল আমরা যাই দেখি। আমরা প্রত্যেক দিন বসি, আজকে বসতে পারতেছি না, একটা জেদ চলে আসছে ভিতরে। ওই মানে বাড়িটাকে আপনার টিন শেড বাড়ির মতো এল সিস্টেমের বাড়ি, ওইটার পিছনে আবার একটা লাইট থাকে, সবসময় লাইট জ্বালানো থাকে রাতে, বাড়িতে কেউ থাকে না।
আচ্ছা,
মানে বাড়ির যারা ওনার সপরিবারে আমেরিকায় সেটেল। তো গেলাম আমরা ওই যে বাড়ির পিছন সাইডটা পার করছি, লাইটের যে এরিয়াটা ওইটা পার করবো, এমন সময় উনি দাঁড়িয়ে গেছে, হাঁটতে শুরু করলো। আমরা বললাম যে কি ব্যাপার, উনি এরকম হেঁটে চলে যাচ্ছে, আচ্ছা দেখি উনি কোথায় যায়, একটা কিউরিয়সিটি জাগলো ভিতরে। তো বলে রাখা ভালো, মাঠ শেষ করলে দেয়ালটা পার হলেই একটা পুকুর আছে, আর ডান দিকে হচ্ছে জঙ্গল, বাম দিকেও পুকুর। উনি হাঁটতেছে হাঁটতেছে, আমরা ওনার পিছনে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে মোটামুটি আধা মিনিটের মতো হাঁটছে, এরপরে উনি স্পিড বাড়ায় দিচ্ছে, পরে মানে উনি লম্বা লোক তো অনেক। আমরাও করলাম কি ওনার পিছনে দৌড়ানো শুরু করলাম। তখন আমরা স্কুলে পড়ি, স্কুল লাইফ
কোথায় যায় আপনারা দেখতে,
হ্যাঁ দেখতে চাচ্ছি যে উনি আসলে যাচ্ছে কোথায়। ওর যে দেয়ালটা, ওই দেয়ালটা একটা যত লম্বা মানুষই হোক সাধারণত আপনার পা দিয়ে একবারে যাওয়া সম্ভব না, লাভ দিতে হবে, লাভ দিয়ে তারপরে পার হতে হবে। তো উনি করলো কি, ওই দেয়ালটা বরাবর মানে স্পিড উনি যতবারে বেড়ায় দিল, আমরা ওনার পিছনে স্পিড দিয়ে দৌড়াইলাম, ওনার থেকে 5-7 হাত দূরে আমরা। পরে দেখলাম যে উনি ওই দেয়ালটা সরাসরি মানে পার হয়ে গেল,
মানে দেয়াল ভেদ করে চলে গেছে
একবারে, মানে মনে হইল না যে এখানে কিছু আছে, এইরকম স্বাভাবিক ভাবে চলে গেল। তো তখন দেখে আমরা হতভম্ব, কি রে, মানে আমাদের সাথে 2-3 জন অলরেডি দাঁড়ায় গেছে ওই জায়গায়, আমি মিন্টু আর নূর ইসলাম নামের এক ছেলে ছিল, ওর অনেক সাহস, মানে আমাদের কি সাহস, ওর তার চেয়ে বেশি সাহস। ওই বললো যা হয় দেখুন আজকে, চল, দৌড় দিলাম ওনার পিছনে। সবচেয়ে বড় কথা হচ্ছে উনি যদি ওই দেয়ালটা পার হয়েও যায়, গেলে পুকুরে যাবে আর না হলে জঙ্গলে যাবে, আর জঙ্গলটা মোটামুটি ভালো দূর, মানে অনেক জায়গা, আমরা দেয়ালটা টপকাই নিচে নিচে নামলাম, একটু মাটি ছিল ওই জায়গায় ল্যান্ড করলাম, ডানে বামে তাকাই কেউ নাই,
যাওয়ার জায়গাও নেই
না, যদিও যায় ওই পানি পার হয়ে যায় তো, আর পানির একটা তো আওয়াজ আছে, আর হচ্ছে ওই ডান দিকে যদি জঙ্গলেও যায় দৌড় দিলে মানুষ যতই দৌড় দেয় চোখে তো পড়বে, পুরো ভ্যানিশ, মুহূর্তে ভ্যানিশ। ওই নূর ইসলাম বলতেছে যে আচ্ছা চল তো যে জায়গায় বৈশা ছিল ওই জায়গায় যাই, তো উনি যেখানে বৈশা ছিল ওই জায়গায় আবার একটা বরই গাছ ছিল, আদমরা আদমরা টাইপের চিকন গাছ, তো আমরা ওই জায়গায় চলে আসি, আসার পরে দেখি মানে যে কিছু প্রাণী আছে না, আসলে আমাদের নাম নেওয়া নিষেধ, তো ওই প্রাণীর মতো অনেক মানে বিভৎস গন্ধ,
খুব দুর্গন্ধ, হ্যাঁ
খুব দুর্গন্ধ ভাই, পারলে বমি করে দিই আমরা, এইরকম অবস্থা। আপনার মাছের কাটা আছে না, মাছ মাথা সহ একদম, যদি মনে করেন যে বিড়াল টিড়াল খেয়ে রাখে ওই জায়গায়, আপনি ধরেন সাপোজ খেয়ে রাখছে, এত তাজা হয় না মাথা, রান্না করাটা
মনে হচ্ছে যে মানে পুকুর থেকে ধরে এরকম,
এটা হ্যাঁ ইনস্ট্যান্ট খাইছে এরকম কিছু। পরে তো আমাদের বুঝতে বাকি রইল না যে আসলে
ওইখানে কাটা আর এই মাথাগুলো,
কাটার সাথেই কিন্তু মাথার অংশটা বাদ দিয়েও মাছটা যা আছে পুরোটা খেয়ে নিছে, আর এমন ভাবে খাওয়া কোনো কিছু বাঁচে নাই, শুধু না কিচ্ছু নাই। এটা দেখে আমাদের কয়েকজনের জ্বর আসছে, মিন্টু ছিল ওর জ্বর আসছে, আর মানে অনেক দিন যাবত আমরা ওই মাঠেও যাই নাই, ওই মাঠেই আমরা খেলা করতাম, কারো কাছে শেয়ারও করি না, এই প্রথম আমি আপনার এটা ডরে শেয়ার করলাম।
Okay, so that was your first experience.
Yes.
Ebong, so er pore ar kono dhoroner kono ghotona?
হ্যাঁ, এরপরে আরেকটা আছে ওই মাঠেই ঘটা আমার সাথে। তো আমাদের এলাকার এক ছোট ভাই ছিল, ওর বড় ভাই আবার মাছ বিক্রি করতো, তো ওর ভাই ওর মাছ স্কুলে যায় নাই, তো ওর বয়স হবে কত 7-8 বছর সর্বোচ্চ।
আচ্ছা,
ওর কি অভিমান, ও যায় ঘরের মধ্যে ফ্যানের সাথে দড়ি লটকায় তারপরে ফাঁসি দিছে, সকাল 8-9টার দিকে ফাঁসি দিছে, মারা গেছে, ওর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে যায়, দুপুর বেলা 2:30-3টার দিকে লাশ নিয়ে আসে। আমাদের এক বন্ধু আমাদের বলে ওরে গোসল করাবে, দেখি তো কোন ছেলেটা, আমি চিনতে পারতেছি না, আসলে নাম বলে আমি নামে চিনি না, হয়তো দেখলে চিনবো এরকম একটা কিউরিয়াসিটি জাগে মনে, যে ঠিক আছে চল যাই দেখি। তো আমরা ওই যে মাঠে খেলতাম ওই মাঠটা পার হয়ে কিছু পানি হয়, প্যান্ট বা ট্রাউজার উপরের দিকে টেনে উঠায় ওরে যে জায়গায় রাখছে ওই জায়গায় আসতে হয়, ওই টিনের ঘরের সামনে আম গাছ আছে, ওই আম গাছের তলেই রাখছে, যে এইখানে গোসল করাইলে মানুষজন পানি পারায় এটা ঠিক না, তো এইখানে চলে যাবে পুকুরের দিকে। গেলাম আমরা সবাই, ওর লাশটা মানে দেখে আমার এত খারাপ লাগছে, পেটে যেমন দড়ি বস্তা সেলায় না, চালের বস্তা বা এরকম ক্রস ক্রস করে, এত খারাপ, তার চেয়েও খারাপ গোস্তগুলি ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে এরকম মনে হয়। তো আমার দেখে খুব খারাপ
লাগছে, আসলে তো ওভাবেই করা হয় যে মানে পুরো চামড়া ছিঁড়ে ভেতরে কিছু পরীক্ষা করে এবং খুব বাজে ভাবে সেলাই করা, মানে বিভৎস হয়ে গেছে।
কিন্তু আমি তো কোনো সময় দেখি না, যার কারণে আমার মনে হইল যে এত মানুষ পাশান কিভাবে হয়েছে, একটা মানুষ এইভাবে সেলাই, তো যাক ওর মাথার যে অংশটা সেলাই করছে এটা দেখে আরো আমার বেশি খারাপ লাগছে, একবার বৃত্তাকার এরকম রাউন্ড ঘুরে আসছে, আমাকে ছবি থাকলে আমি দেখাইতাম যে ভাই আসলে দেখতে কতটা খারাপ লাগে।
ডেফিনেটলি আই থিঙ্ক অনেকেই ইন্টারনেট বা কোথাও সার্চ করলে এই ধরনের অনেক পেয়ে যাবেন, বিভৎস হবে ডেফিনেটলি এটা।
হ্যাঁ,
তারপর
দেখে খুব খারাপ লাগছে, গোসল করালো, ওইখানে না দাঁড়িয়ে আমি বাসায় চলে যাই ওই সাথে সাথে। ঘটনার একদিন পরে আবার মানে ওই মাঠের এক কর্নারেই কিছু ময়লা টয়লা ফেলতো, ওইখানে আমরা গিয়ে মানে প্রসাব প্রসাব করতাম, মানে বড় ছোট সবাই দেখি। তো মাগরিবের নামাজের পরে আমি আর আমার ফ্রেন্ড মিন্টু ঢুকি, তো ঢুকার পরে আমি বললাম প্রসাব ধরছি, আমি প্রসাব করি, টিস্যু থাকলে দিতে আমার কাছে, টিস্যু দিল আমি ঢুকলাম। ঢুকার পরে ভাই এল সিস্টেম যে ঘরটা, এই ঘরের পুকুর তো আর কি চারোদিকে, মানে আমি হঠাৎ ওই দিকে তাকায় দেখি যে ওই ছেলেটা এরকম ফুসকি, মানে একটা মানুষ আর একটা মানুষ লুকাইলে দেখে যেভাবে দেখে ওইভাবে ফুসকি মারতেছে,
কোন ছেলেটা মানে যেটা সুইসাইড করেছে?
হ্যাঁ হ্যাঁ, ওই ছেলেটা, মানে আর ওর চোখ অনেক লাল ভাই, মনে হয় রক্ত পড়তেছে ওর চোখ দিয়ে, এইরকম হাসতেছে দেখে আমার শরীরে পশম খারা গেছে, দেখি আমি কি দেখলাম এটা। তা আমি মিন্টরে বললাম যে কি রে তুই কিছু দেখছিস? না আমি দেখি নাই, এটা প্রথম দিনের ঘটনা গেল। আমি ওর ব্যাপারটা বললাম যে আমি এরকম ওই পিচ্ছিরে দেখছি, বললো যে হইতে পারে কারণ সুইসাইড করা আত্মা ঘুরে ওই এরিয়া দিয়েই, তো একটু সাবধানে থাকিস, ওই জায়গায় গেলে কোনো সময় সন্ধ্যার পর একা যাইস না। 2-3 দিন পরে আবার ঢুকছি আমি মিন্টুর সাথে, আমি ওরে বিশ্বাস করতে পারতেছি না যে ওই আসলে কি মিন্টু না ওই ছেলেটা, মানে এই টাইপের মনে হচ্ছে আমার, কি জন্য যেন। তো আমি বললাম যে তুই আল্লাহ বল, তো বললো কি কি বলস তুই, আমি না তুই আল্লাহ বল
আপনার বন্ধুকে বল।
হ্যাঁ আমি বলতেছি
সন্দেহটা এত
এত, হ্যাঁ মানে আমার
সত্যি কিনা
কারো উপরে ভাই বিশ্বাস, আমি 1.5-2 বছর ওই জায়গায় ঢুকছি, যাকে নিয়ে ঢুকছি আমি বলছি যে আগে আল্লাহ বল, নাহলে আমি ঢুকুম না, তো আল্লাহ বলছে আবার ওই যে প্রসাব করতেছি, তো এমন সময় আমি ঘুরে তাকাইছি একটু, আবার দেখি ওই বাচ্চাটা। এবার কিন্তু একা দেখি নাই, সাথে যে আমার বন্ধু মিন্টু ও দেখছে,
দুজনেই দেখছে।
হ্যাঁ, দুজনেই দেখছি। আর এমন ভাবে তাকায় যত সাহসী মানুষ হোক ভাই, ভয় পাবেই ভাই 100%।
যখন আপনি দেখছেন আপনাদের তখনও কি আপনি ওই মুখমন্ডল এরকম সেলাইয়ের দাগ ওই ধরনেরই ছিল?
হ্যাঁ হ্যাঁ, ওই ধরনের ছিল। আর মনে হচ্ছে চোখ বের হয়ে যাচ্ছে, জিভ হাসতেছে আমাদের দেখে হাসতেছে। তুমি তো বলো যে চল বেরো, তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো, মানে এখনো আমার তাগিদ দিচ্ছে। তো এরকম বের হয়ে গেলাম, বেরোয়ার পরে বলে যে না আর ঢোকা যাবে না জায়গায়। আবার এক দেড় মাস পরে ওই জায়গায় আবার আমরা চার পাঁচ জন ঢুকছি, এরপরে দেখলাম যে না স্বাভাবিক। এরপরে আর ওরে দেখি নাই,
দেখতে পাননি
না।
ওর মৃত্যু কতদিন পর্যন্ত দেখেছেন?
সম্ভবত কত 30 দিন বা 35 দিন এরকম দেখছি।
ছোট্ট একটা বিরতি নেবার সময় হল। কিবরিয়া আছে আপনার সঙ্গে, সুমন আছে এবং শান্ত আছে অন দ্য স্পট থেকে। সাউন্ডে রয়েছে লোবান, প্রিন্স, জামাল এবং আবদুল্লাহ। এই তিনজনের জীবনের অধিভৌতিক ঘটনা নিয়ে ডরের 89তম পর্ব আপনারা শুনছেন, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। গভীর রাত, ঠিক রাত একটায় আরো একবার আপনাকে স্বাগত জানাবো ডরে। বলে দেব ডরের রেসিপি, যারা সত্যি সত্যি ডরকে উপভোগ করতে চান তারা এই রেসিপি মেনে ডর শুনবেন। ফিরছি ঠিক রাত একটায়।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
গভীর রাত, শুনশান নীরবতা, কানে হেডফোন লাগিয়ে ডর শুনছেন আপনি। আর জে কিবরিয়ার ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। শুনশান এই নীরবতায় ডরকে আরো একটু আপন করে পেতে, আরো একটু কাছাকাছি অনুভব করে পেতে তিনটি জিনিস মাথায় রাখুন। একলা ঘর, ঘুটঘুটে অন্ধকার, চারপাশে খুব কাছাকাছি কেউ নেই কোথাও, জানালাটা হালকা করে খোলা রাখুন। নিশ্চুপ, একেবারে নিস্তব্ধ এরকম একটি অবস্থায় রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, তারপর শুনতে থাকুন ডর। দেখুন ডর মানে আমরা যে বলি ভয়, সেটা পান কিনা। ফিরছে আবার মূল গল্পে। ডর,
ওর মৃত্যুর কতদিন পর্যন্ত দেখেছেন?
সম্ভবত কত 30 দিন বা 35 দিন এরকম দেখছি।
যাই হোক, মানে এই জন্য এটা জানতে চেয়েছিলাম যে অনেকে থাকে না যে মৃত্যুর পর একটা নির্দিষ্ট দিন পর্যন্ত এই জিনিসগুলোর প্রভাব থাকে, 40 দিন, বা বিভিন্ন ধর্মে বিভিন্ন ভাবে বিষয়গুলা করা আছে। আপনি এর পরে প্রায় 30 দিনের মতো আপনি জিনিসটা ফেস করেছেন, 30 দিনের মধ্যে 4-5 বার, এরপরে
আর ঢুকি নাই। এর আবার 1.5-2 মাস পরে ঢুকছি, তো আমি সন্ধ্যার পরে থাকতাম না ওইখানে।
তো এটা হচ্ছে আপনার দ্বিতীয় ঘটনা। তো অনেক ধন্যবাদ জামাল ভাই, যে আমাদের এই জার্নিতে এসে আপনি আপনার এই ঘটনাগুলো শেয়ার করেছেন। এরকম ঘটনা আমরা মাঝে মধ্যেই পাই, ইদানিং বিশেষ করে তো গরমের দিন পড়েছে। বিশেষ করে আমি আমার ফেসবুকে দেখেছি গ্রাম থেকে অনেকেই লিখে পাঠাচ্ছেন যে রাতের বেলা বাতাস খেতে বসেছে, অনেকে জানালা খুলে রেখে ঘুমিয়েছে, বিভিন্ন ধরনের বিভিন্ন ঘটনার শিকার হয়েছে। যে যে অবস্থাতেই থাকেন না কেন, একটু কেয়ারফুল থাকবেন, এটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট। সো অনেক ধন্যবাদ জামাল ভাই আরো একবার।
সুমন ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আসলে ডরকে আমি প্রচুর ভালোবাসি, আমাকে ডাকছেন আমি খুব কৃতজ্ঞ আপনাদের কাছে।
আসলে আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে, প্রত্যেকটা শ্রোতার কাছে আমরা কৃতজ্ঞ, যে ডরকে যেভাবে আপনারা ভালোবাসা দিয়েছেন এবং ডরের সাথে যেভাবে আছেন। আসলে মূলত ডর আমাদের প্রোগ্রামের চেয়ে বেশি হচ্ছে আপনাদের প্রোগ্রাম। যতদিন ডরের সাথে আপনারা থাকবেন, ডর ঠিক ততটাই সামনের দিকে এগিয়ে যাবে। ওকে, একজনের ঘটনা তো শুনেই ফেললাম, এবার পরবর্তী যিনি আছে তার ঘটনার দিকে যাব, তার ঘটনাগুলো শুনবো। তবে সেই ঘটনাগুলোতে যাওয়ার আগে একটা ঘটনা আপনারা যারা আছেন সেখানে আমি সবার সাথে একটু শেয়ার করতে চাই, একটু বলতে চাই যে আপনারা যেমন আজকে ডরের জার্নিতে চলে এসেছেন, অনেকেই ফোন করেছেন, অনেকেই আমার সাথে ফেসবুকে যোগাযোগ করেছেন, এবং সেই সাথে ভবিষ্যতে যারা ডরে আসতে চান, বিভিন্ন বিষয় শেয়ার করতে চান, ওয়েলকাম প্রত্যেককেই। আপনি ফোন করতে পারেন আমাদেরকে, অথবা আপনি আমার ফেসবুক পেজ আর জে সুমন SUMAN এখানে এসেও আপনি যোগাযোগ করতে পারেন আমার সাথে। সো সেখান থেকেও আপনি চলে আসতে পারেন আমাদের এই জার্নিগুলোতে, যে বিভিন্ন জায়গায় আমরা যে যাচ্ছি। তবে ঘটনাগুলোতে যাওয়ার আগে একটু বলে নিই যে আমি ইদানিং অনেক জায়গা থেকে কিছু কিছু রেসপন্স পাচ্ছি, কিংবা কেউ ডরকে অনেক ভালোবেসে কিছু পরামর্শ দিয়েছে। তবে একটা বিষয় অনেকেই বলেছে যে ডরে কিছু ঘটনা হয়তো অনেকেই পেয়েছে যেটা আগে অন্য কোথাও শেয়ার করেছে, এই ধরনের ঘটনা হয়তো দু একটা ইনসিডেন্ট ঘটে গেছে, যদিও আমরা ওটা খুঁজে পাইনি। যারা এগুলো অবজার্ভ করেছেন এবং আমাদেরকে জানিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ প্রত্যেককেই। যদি এই ধরনের ঘটনা ঘটে গিয়ে থাকে, এটা ডর টিমের সম্পূর্ণ অগোচরে অনাকাঙ্ক্ষিত ভাবে হয়েছে। ডর টিম কখনোই জানা সত্ত্বে এই ধরনের ঘটনাকে ডরে জায়গা দিবে না, এটা আমাদের কমিটমেন্ট। এত এত অনুষ্ঠান রয়েছে, এত ঘটনা রয়েছে, প্রত্যেকটা হয়তো ওইভাবে ডর টিমের পক্ষে ট্র্যাক করা সম্ভব হয় না। তারপরে ডর টিম চেষ্টা করে, তারপরেও কোনো যদি ভুল হয়ে গিয়ে থাকে, আমরা অবশ্যই সেটার জন্য দুঃখিত প্রত্যেকের কাছে, ডরের শ্রোতাদের কাছে। এবং ভবিষ্যতে যারা এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করবে, তাদেরকে আমরা ডরে পার্টিসিপেট একদমই বন্ধ করে দিব। আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, এটা প্রত্যেকেরই স্বাধীনতা রয়েছে, কিন্তু একই ঘটনা আপনি বারবার বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন না, এবং এটা ডর কখনোই অ্যালাউ করবে না। সো যাই হোক, পরবর্তী ঘটনার আগে যেটা আপনাদেরকে বলেছিলাম যে একটা ঘটনা আমি একটু আপনাদের সাথে শেয়ার করব, ঘটনাটা আমার কাছে মনে হয়েছে কিছুটা ইন্টারেস্টিং। ঘটনাটা ঋতুপর্ণা নামে একজন ইমেল করেছে, সম্ভবত ইন্ডিয়া থেকে। ঘটনাটা এরকম ছিল যে তার বাবার একজন সহকর্মী ছিল, ভারতে একটা বিখ্যাত জায়গা রয়েছে, পুরী নামক একটা জায়গা রয়েছে, এটা ধর্মীয় ভাবেও এখানে অনেক মানুষ যায়। ওখানকার আরো একটা বিশেষত্ব রয়েছে, ওখানে খুব ভালো শৈল্পিক অনেক মূর্তি তৈরি হয়, অনেক ধরনের কাঠামো তৈরি হয়, তো অনেকেই সংগ্রহের জন্য অনেকেই অনেক ধরনের কিছু শোপিস কিনে নিয়ে আসে। তো উনি যেটা করেছিলেন, একটা মূর্তি কিনে এনেছিলেন, সেটা হচ্ছে নবগ্রহ মূর্তি। এটা সম্পর্কে আমি খুব বেশি কিছু জানি না, সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি এবং শুক্র শনি রাহু কেতু এই ধরনের বিভিন্ন জিনিসের সিম্বল থাকে। এই মূর্তিগুলোর একটা ঋতুপর্ণার বাবার সহকর্মী কিনে এনেছিলেন এবং এটা বাসায় রেখেছিলেন। এটা বাসায় আনার পর উনি হঠাৎই যখন রাতে ঘুম ভেঙে গেলে মাঝরাতে, দেখতে পায় মূর্তিগুলো কেমন যেন একটা জীবন্ত হয়ে গেছে এবং কোনো কোনোটা হয়তো তারই দিকে তাকিয়ে আছে। সে প্রায় প্রতি রাতে ঘুম ভেঙে যেত এবং ঘুম ভেঙে গেলেই দেখতো যে ওই জিনিসগুলো তার দিকে তাকিয়ে আছে, এবং এই ভয়ে সে রাতে ঘুমাতে পারত না, এবং এই প্রভাবটা তার কাজ কর্মের মধ্যেও পড়ত, অনেক কাজে বাধাগ্রস্ত হতো। তো একটা পর্যায়ে ঋতুপর্ণার বাবার সাথে শেয়ার করে, তারা কোনো একজন পুরোহিত বা কোনো একজন কারো সাথে শরণাপন্ন হয় পরিত্রাণ পাওয়ার জন্য। তখন ওনাকে পরামর্শ দেওয়া হয় যে মূর্তিগুলো উনি কিনেছে সেখানে ভালো কিছু জিনিস রয়েছে এবং সেই সাথে অশুভ কিছু জিনিসও রয়েছে, এবং সেগুলোর দ্বারাই তার জীবনটা প্রভাবিত হচ্ছে। যে খারাপ জিনিসগুলো রয়েছে সেইগুলোর প্রভাবটা কিছুটা বেশি তার উপর পড়েছে, এবং মূর্তিগুলোকে যেন উনি খুব দ্রুত তার নিজের লাইফ থেকে এবং তার গণ্ডির মধ্য থেকে অনেক দূরে সরিয়ে ফেলে এবং নদীতে ফেলে দেওয়ার পরামর্শ দেওয়া হয় তাকে। তবে সতর্ক করা হয় মূর্তিগুলো ফেলে দেওয়ার সময় খুব সাবধান থাকতে, কারণ মূর্তিগুলো একবার কারো সাথে অ্যাটাচড হয়ে গেলে খুব সহজে অপদৃষ্টিগুলোকে দূরে সরানো যায় না, সে অনেকটা ভয় পেয়ে যায়। এবং তার পরদিনই মূর্তিগুলো ফেলে দেওয়ার চেষ্টা করে, এবং সে যখন যায় খুব সকালের দিকে, রিক্সা নিয়ে যাচ্ছিল নদীর ধারে, তো যাওয়ার পথে যেই ঘটনাটা ঘটে, রিক্সাটা একটা দুর্ঘটনার শিকার হয় এবং আহত হয় কিছুটা, যদিও খুব বেশি আহত হয়নি, এবং তারপরেও এই আহত অবস্থায়ও সে নদীতে যায় এবং এগুলো ফেলে দিয়ে আসে। তো ফেলে দিয়ে আসার পর থেকে মোটামুটি সে লাইফে বর্তমানে কিছুটা রিল্যাক্স বোধ করছে এবং কিছু কিছু প্রবলেম থেকে সে পরিত্রাণ পেয়েছে। ঋতুপর্ণা এবং অনেকের কাছে যে প্রশ্ন, ইনফ্যাক্ট যার সাথে ঘটেছে তার প্রশ্ন, যে কেন ওই দিন হঠাৎ করে রিক্সাটা এরকম একটা ফাঁকা রাস্তা, এরকম যেখানে দুর্ঘটনা ঘটার কথা না, হঠাৎ করেই একটা গাড়ি কেন রিক্সাটাকে এভাবে আঘাত করবে এবং একটা দুর্ঘটনা ঘটবে, এটা হতে পারে নর্মাল একটা ইনসিডেন্ট, হতে পারে একটা কোইন্সিডেন্স, সেই জিনিসগুলোরই কোনো একটা প্রভাব যেন সে তাদেরকে নদীতে ফেলে দিতে না পারে, এটাও হতে পারে। তো আসলে আমরা জানি না যে আসলে কেন এই ধরনের ঘটনা ঘটেছে তার লাইফে, এটার পেছনে আসলে কি ছিল। তো যাই হোক, এটাকে কে কিভাবে নিচ্ছেন সম্পূর্ণই আপনাদের ব্যাপার। জাস্ট একটা ছোট্ট ঘটনা আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি, যে এতক্ষণ ধরে আপনারা অনেক ঘটনা শেয়ার করছেন। সো এবার যিনি আছে এবার তার কাছে যাই, প্রথমে তার পরিচয়টা একটু জেনে নিই।
আমার নাম আবদুল্লাহ, আমার দেশের বাড়ি চাঁদপুর।
তো বর্তমানে তো আপনি ঢাকায় থাকেন?
জি, আমি ঢাকায় থাকি।
আমরা যতটুকু জানি যে আপনি ঢাকার কোন একটা রেস্টুরেন্টে জব করেন, উনি এমন একটা রেস্টুরেন্টে জব করে যে রেস্টুরেন্টের নাম যদি আমরা বলি অনেকেই চিনে যাবে, সেই ধরনের রেস্টুরেন্ট গুলোতেই উনি কাজ করেছেন এবং সেখানেই হয়তো কিছু ঘটনার সম্মুখীন হয়েছে যেটা উনি আমাদের সাথে শেয়ার করতে চান। তো আমরা প্রথমে কোন ঘটনাটা শুনবো আপনার কাছ থেকে?
আমি উত্তরা যে কোনো একটা রেস্টুরেন্টে চাকরি করি। আগে একটু বর্ণনা দিয়ে নেই, যেখানে আমরা চাকরি করতাম ওইখানে সর্বপ্রথম একটা বেকারি ছিল, বেকারির পাশেই যে চুলাটার সাথে ছিল একটা কবরস্থান, যে কবরস্থানটা হচ্ছে যিনি ওই জায়গাটার মালিক ওনার মা।
আচ্ছা।
পরে অনেক ভয় থাকতো যে একটা কবরের পাশে আমরা রান্না করতেছি, তারপর কাজ করতাম ওরকম একটা অ্যালাউ করতাম না, যেহেতু আমার কাজটা ছিল রাত্রিবেলা পাতিল ধুইতে হইতো। তো ওই দিন রাত্রিবেলা যখন দেখাচ্ছে তখন আমি একটার উপরে আরেকটা রাখতেছিলাম, এভাবে পাতিল গুলা রাইখা যখন আমি আবার কিছু পাতিল ওই দিক পিড়া ধুইতেছি, পাতিল আমার পিছন থেকে যে পাতিল গুলো আমি রাখছিলাম ধুইয়া, ওই পাতিল গুলা তিনটা পাতিল ছড়াছি টেকে যেন ফালাই দিছে। তো আমি পিছনে ঘুরে যখন তাকাই তখন দেখি যে তিনটা পাতিল তিন দিকে পড়ে রয়েছে, আর ওই পাতিল গুলা যে এতটা ওজন ছিল যে একটা মানুষ ওই পাতিল গুলা একজনে উঠে নিতে অনেকটা কষ্ট হইতো, যেহেতু
বিভিন্ন রেস্টুরেন্টে দেখি অনেক বড় বিশাল বিশাল ড্যাগের মতো।
না, পাতিল গুলা আকারে ছোট ছিল কিন্তু ওগুলা পিতলের ছিল সবগুলো, ওই জন্য ওজনটা বেশি।
আচ্ছা আচ্ছা।
তখন আমি ভয়তে একটা চিৎকার দিলাম, পরে আমার ভাই চিৎকার শুনে চলে আসছিল, তো পরে আমি ভাইয়ের সাথে চলে গেছি, ভাই বলছে যে তোর এখানে কাজ করতে হবে না। তো ভাই জিনিসগুলো আগে জানতো, জানার পরে আমাকে ওইখান থেকে নিয়ে গেছে। নেওয়ার পরে যা হোক ওই দিন এভাবে চলে গেল।
তো এর এক সপ্তাহ পরে আরেকটু ঘটনা, আমি ক্লিয়ার করি এখানে, ওই দিন যখন আপনি ওই ভয়টা পেলেন তখনই আপনার ভাই ওখান থেকে নিয়ে আসলো যে আজকে আর কাজ করতে হবে না, কিন্তু ওই রেস্টুরেন্টে আপনি আছেন।
জি।
তারপরে?
তো তারপরে যখন এক সপ্তাহ পরে একটা ঘটনা ঘটছে, আমি রাত্রেবেলা যখন ডেকে আসতে একটু দেরি করছিল, তখন রাত্রে অনুমানিক প্রায় 12:30 মতো হবে। তো আমি বৈশা পেঁয়াজ চলতেছিলাম, তিন থেকে চার দূরে হলো দরজাটা, যেটা আমি নিজের হাতে লক করে রাখছিলাম, তার ভিতর থেকে আমি ছাড়া কেউ ছিল না, ওইটা আমি ছাড়া অন্য কেউ খোলাও সম্ভব না।
মানে রুমের ভেতরে আপনি একা দরজাটা ছিটকিরি বা
ছিটকাইটা আমি লাগাই দিছি,
লাগিয়ে আপনি কাজ করছেন।
একপর্যায়ে আমি দেখতেছিলাম যে আমার ওই দরজাটা কে যেন নিজের হাতে খুলতেছে, কিন্তু আমি সেটা নিজের চোখে দেখতেছি, কিন্তু কে খুলতেছে সে মানুষগুলো আমি দেখতে পারতেছি না।
মানে আপনি শুধু দেখছেন যে ছিটকিরিটা আস্তে
আস্তে উঠানামা করতেছে, কিন্তু
হাত
কিছু দেখা যায় না, বাট মানুষও আমি দেখতে পারতেছি না। কিন্তু এটা যখন আমি দেখতেছি তারপরে আমি মনে ভিত্তি একটু সাহস নিয়ে যে এখানে তো আমি নিজে একা, তো এই জিনিসটা আমার দ্বারা ছাড়া অন্য কেউ করতেছে, কারণটা কি? তাহলে আমার সাথে পিছনে যে ঘটনাগুলো ঘটছে তারই কোনো একটা উদাহরণ এটা হইতে পারে। তো যখন দেখতেছিলাম যে পুরো ছিটকারিটা খুইলা পুরো পজিশনে, তখন আমি একটা চিৎকার দিছিলাম, ওই চিৎকারে আমার ভাই আবার উপরের দিকে চলে আসছে, পরে উনি যখন ঢুকলো ভিতরে ঢুকে দেখে যে আমি অজ্ঞানে পড়ে রয়েছি, পরে আমার ওই পানি বনি জ্ঞান ফিরাইছে, পেরেন পর আমার জিজ্ঞেস করলো যে কি হয়েছে। তো আমি বললাম যে ভাই দরজাটা আমি নিজের হাতে লক করে দিয়া আমি এখানে কাজ করতেছি, বাট আমি নিজের চোখে দেখলাম এই চিৎকারিটা খুলতেছে, বাট আমি তারে দেখতেছি না। তো এইটা দেখে আমি চিৎকার দিয়ে আমি এখানে পড়ে গেছি, তো আপনি আমার এসে ই করলেন। এটা ছিল আমার ওইখানে লাস্ট যে ইটা, তখন আমি ওইখান থেকে ভয়েতে হোক যেভাবে হোক আমি ওইখান থেকে কোথায় ডিসিশনই করছি যে ওইখান থেকে আমি চাকরি করবো না।
ওই ঘটনা কি শুধু আপনার সাথেই ঘটেছে ওখানে নাকি?
না, ওখানে আমার আরেক ফ্রেন্ড আছে, তার সাথে ঘটছে।
কিরকম?
তার সাথে ঘটতে বলছে যখন আমি এই চাকরিটা ওই যেদিন আমি ড্যাগ দিতেছিলাম, ওই ঘটনা হওয়ার পরে আমার ভাই বলছে যে তোর আর এই কাজ করতে হবে না,
আপনার কাজটা আরেকজনকে
দেওয়া হয়েছে। তো তার নাম হৃদয়, সে যখন ওই পাতিল দিতে গেছে তার সাথে আমার সাথে যে ঘটনা ঘটছে ওর সাথে ওই ঘটনা গুলো ঘটছে, কারণ পাতিলগুলো একটা নির্দিষ্ট জায়গা আছে ওইখানেই রাখতে হয়। আমার ফলাইছে তিনটার, ও যে পাতিলগুলো সবগুলো একটার উপরে একটা রাখছে, ও সবগুলা পাতিল মঞ্জুরি পালাইছে, অনেকটা টাইপ পড়ে গেছে, ও নিজে ওই একই অবস্থায় করছে যে কোনো মানুষ দেখে না, ওর সবগুলো পাতিল পড়ে গেল। তো পড়ে যাওয়ার পরে ও আবার এরকম চিৎকার দেওয়ার পরে আমি আর ওইখান থেকে বাইরে নেই, তো আমার ভাই ওইখান থেকে বাইরেছে, আমার ভাই দূরের থেকে দেখতেছে চিৎকার দিল কেলি করে, ওরে এইভাবে ওর মারতেছে,
মানে মারতেছে
ওরে, ওই
জিনিসে কি দেখছে
উনি আইসা দেখতেছে যে ওরে মারতেছে, দোনো গালে ওরে চরকার দিয়েছে, আর ও বলতেছে যে ভাই আমাকে একটু বাঁচান,
কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না, শুধু সে একা একাই দেখছে যে ওই ছেলেটা একা একাই কাতরাচ্ছে আর ব্যথায় মুলতেছে, কেউ মারছে তাকে কিন্তু
কাউকে দেখা যায় না। ভাই ওই সামনের দিকে না তাকে উনি যেখান থেকে আসছে ও দোতাল আবার চলে গেছে, ওর ওইভাবে রাই খাই,
মানে আর তার কাছেও যায়
না, তার কাছে যাওয়ার মতো সাহস ছিল না তখন, ওর পরিস্থিতি বুঝে আর কি। পরে ভোরবেলা যেহেতু ভাই নামাজ পড়তে বাইরে, ভোরবেলা আইসা দেখে যে ওইভাবে ওইখানে পড়ে রয়েছে। তো ওর গায়ে কিছু চিহ্ন ছিল, মায়ের অনেক দাগ ছিল। তো ভাই ওরে দশ পরে ওরে পানি ওরে খাওয়াইছে কিছু পানি, ওরে জ্ঞান ফিরেছে। ও আমার ভাইয়ের সাথে খুব খারাপ ব্যবহার করে, যে আমাকে মারতেছিল, আপনি আমার সামনে দাঁড়া রয়েছেন কিন্তু আপনি আমার সামনে আসেননি আমাকে বাঁচানোর জন্য। তো ভাই বলছে যে দেখ, আমি যদি ওইখানে আসতাম হয়তো তোরে বাঁচাইতে পারতাম না, কিন্তু হয়তো আমারও কোনো একটা সমস্যা হয়ে যেত। তো যাই হোক, এখন যাওয়া রয়েছে হয়েছে। তো মহাজনের সাথে ওইটা মিট করে ও পরে বলছে যে আমার এখানে কাজ করা সম্ভব না, আমি এখান থেকে চাকরি ছাড়াই দিই।
সেও চলে যায়।
হ্যাঁ, সেও চলে যায়।
তো এরপরে আপনি কি করেন? আপনি তো বললেন যে আপনি চাকরি ছেড়ে দিয়েছেন। তারপর
আমি ওইখান থেকে চাকরি ছাড়া আমি মোহাম্মদপুরে বদলি চলে গেছি। আমাদের দেওয়ালে কেউ একটা ঘুষি মারতেছে, যেমন হামার দিয়ে বাড়ি মারতেছে একটা দেওয়াল। ওই হামার দিয়ে বাড়িটা মানে দেওয়ালটা ভাঙে যাওয়ার কথা, কিন্তু ওই দেওয়াল কিছু হইতেছে না, খুব আওয়াজ পেতেছি। বাট আমরা যে রুমটা ঘুমাই ওই রুমের নিচ থেকে
পাচ্ছেন।
হ্যাঁ, প্রতিদিন।
কোন নির্দিষ্ট সময় না? হঠাৎ
নির্দিষ্ট সময় না, রাত্রে আটটার পর থেকে রাতে তিনটা পর্যন্ত একটা নাই শব্দ।
মানে এটা কি হচ্ছে, আশেপাশে কোনো কাজ হচ্ছে কনস্ট্রাকশনের এই জন্য হয়তো শব্দ হয়?
না, ওরকম কোনো আশেপাশে কাজ হওয়ার মতো না। আমরা সবাই এই জিনিসটা জানি, একজনকে আরেকজন বলা বলি করি, কিরে ওয়ালে কেউ দুষ্টুমি করে মারতাছস, তুই মায়েরা দেখ এত আওয়াজ করতে পারস কিনা। তা আমরা মায়েরা তো উল্টা হাতে বেতা পাইতে আমার কোনো আওয়াজই বের করতে পারতাম না। তো একটা পর্যায়ে এইভাবে সবাই জানাজানি হয়ে গেছে। তো একটা দিন হঠাৎ করে আমার শরীরটা খুব খারাপ ছিল, আমি ওই দিন আর কাজ করতে পারিনি। রাত্রেবেলা কাজ করার জন্য ডিসিশন করছি। তো যখন আমি কাজ করতেছিলাম তখন আমি একটা জিনিস ফিল করলাম, যে আমি যে জানালাটার মুখ করে বসছিলাম ওই জানালা দিয়ে আমার চোখের ফলকের সাথে কেউ একজন আসতেছে বা যাইতেছে। আমার চোখের ফলকটা যখন পড়তেছে তখন আমি ফিল করতেছি যে কেউ গেল আবার আসতেছে। ভয়টা যেন না পাই ওই জন্য এক্সজস্টন ছাড়া দেওয়া হয়েছে, যে ওই এক্সজস্টন ছাড়া দিলে ওই আওয়াজটা আমার কানে আসবো না। তো পরে যখন আমি ফ্যানটা চালু করে দিয়েছি, এর মনে হয় এক মিনিটের ভিতরে এরকম হবে যে আমার ফ্যানটা পুরো সুইচ দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, ফ্যানটা স্টপ, ফ্যান চলতেছে না। এই সুযোগে আমি একটা আওয়াজ পেলাম যে আমার ওই যেখানে আমরা পার্ক করি ওইখানে কোনো সমস্যা হইতেছে। তো আমি তো এইটাও ধরতে পারি যে আমার ফ্যানটা কোনো একটা সমস্যা হয়ে যেতে পারে, এটা স্বাভাবিক। তো যখন আমি চুলার ওই ভিতরে যে বাতি সুইচ অন করলাম তখন দেখতেছিলাম যে কিচ্ছু নেই। অথচ আমি যখন বসে আছি ওখানে তখন ফিল করতেছি যে আমার ওই ড্যাগের উপরে আবার কোনো হামলা চলতেছে, কেউ কোনো সমস্যা করতেছে ওই ড্যাগের উপরেই। তো যখন আমি এই গেটটা ক্রস করলাম এর ভিতরে দেখতেছিলাম যে আমি যে দেওয়ালটার সাথে গইসা পার হইতেছি ওই দেওয়ালটা বেড়ে বসে মরে বসে। তো পিছন দিকে তাকায় দেখতেছি যে কেউ নাই। তো এইভাবে আমি খুব ভয় পেয়ে ভাবলাম যে আমি আর পিএসসি কাটবো না, আমার যদি এখান থেকেও চাকরি ছাড়া দিতে হয় এই ভয়ের জন্য, তো আমি ছাড়া দেবো, ছাড়া আমার যা বলে বলো আমি আর কাজ করতে পারবো না। এটা বললো যখন এই দরজা থেকে ওই দরজা পার হইলাম তখন দেখতেছিলাম যে আমার ওই পাতিলগুলো সবগুলো পালাই দিছে। তারপর আবার সাহস করে ভিতরে গেছি, দেখি যে আমার সবগুলো পাতিল পড়া, বাট আমি তখন কোনো চিৎকারও দেই নাই। এই পাতিলগুলোর আওয়াজে আমরা 15-16 জন স্টাফ ছিলাম, সবাই উপরের থেকে নিচে চলে আসছে। তো আইসা সবাই দেখে যেভাবে পড়ে রয়েছে, তো সবাই আমার জিজ্ঞেস করতেছে যে এটা কিভাবে হয়েছে। তো আমি তাদেরকে ওইখানে বলি বলছি যে চলেন যা যা রুমে সে চলে যান, যেভাবে আছে ওইভাবে থাকো, এটা সকালবেলা উঠাইবো, এখন আর এটা ধরার দরকার নেই। আর কি সমস্যা আছে মনে হয় যে আমার থেকে আপনারা ভালো জানেন।
মানে ওই যে 15-16 জন স্টাফ আছে মোটামুটি অনেকেই জানে, ওখানে অনেকেই কিছু না কিছু ফেস করে।
জি, তো আমরা নতুন চারজন গেছি, এই চারজন বাদে সবাই জানে,
সবাই জানে,
কিন্তু আমাদের কাছে এটা গোপন রাখা হয়েছে যেহেতু আমরা যে এখান থেকে না যাই।
এই জন্যই ওনারা পাতিলগুলোতে আর হাত দেয়
না। না, ওনারা হাত দেন। তো পরে রুমে চলে গেছি, যা যা রুমে সকালবেলা ম্যানেজার যিনি উনি বলতেছিল যে আব্দুল্লাহ তোর সাথে কি হয়েছে। আমি বললাম যে ভাই এভাবে এভাবে ঘটছে, তো আমাদের কাছে কথাটা আপনি কেন বলেননি, বললে তো আমরা নিজেরা খুব সাবধানে থাকতাম। তো আপনি কথাটা বলেন এই এখন তাদের ভয় নিয়ে চাকরি করবো না, আমরা চাকরি ছেড়ে চলে যাবো। ঠিক আছে, সমস্যা নেই, একটা হুজুর দেখা এটা ঠিক করতেছে, তুমি কাজ করো। এইভাবে চলে গেছে আরো এক সপ্তাহ। বাথরুমটা ছিল আপনার যেখানে আমি থাকতাম ওই রুমটা পার হইয়া বিল্ডিংটার বাইর সাইড ছিল বাথরুম। যখন ভোর 6টা বাজে আমি ওইটা পার হই, লোয়ার গেটের উপর দাঁড়াইছি, ওইখান থেকে আমার একটু এমন জোরে ধাক্কা দিছে যে আমি 8-9 পিছলে পিছিয়ে গেছি। তো যখন আমি ওইখান থেকে চিৎকার দিলাম তখন সবাই আবার ওরকম জায়গায় আমার জিজ্ঞেস করতেছে কি হয়েছে কি হয়েছে। আমি বলছি যে ভাই এই ঘটনা, অথচ ওই দরজাটা তখন লক করা, তালা মারা ছিল, কিন্তু আমার ধাক্কাটা দিল ওরা।
ধাক্কা খেয়েছেন বলতে আপনাকে মনে হচ্ছে আপনার শরীরের কোথায় ধাক্কা দিয়ে ফেলেছেন?
আমার আমার বুকে এইভাবে। হ্যাঁ, বুকে, যেমন মানুষ একজনকে একজন এইভাবে ধাক্কা দেয়, হাত দিয়ে ধাক্কা দিলে যতটা ইয়ে হয় তার চেয়ে আমি অনুভব বেশিটা করছি, যে আমাকে এত শক্তিতে ধাক্কা দেওয়া হয়েছে যেটা মানুষের দ্বারা আসলে সম্ভব হয় কিনা আমার জানা নেই। তো আমার সেই বুকের ব্যথা এখনো উড়ে। স্যার যাও এই ঘটনা ঘটার পরে আমি ম্যানেজার বললাম যে ভাই আমরা কেউ চাকরি করবো না, করবো না, এখান থেকে চলে যাবো। তখন ম্যানেজার বলে দেখো আমার সাথে তো এই ঘটনাগুলো ঘটে, আমি তো তোমাদের সাথে এরকম কিছু বলিনি। তো আমরা বললাম যে আপনি জানার পরও আমাদের কাছে কথাটা গোপন রাখছেন, যদি বলতেন আমরা নিজেরা সাবধানে থাকতাম, কিন্তু আমাদের বলেন এখন আমাদের সাথে এত ঘটনা ঘটছে সেটার জন্য দায়ী কে। এক পর্যায়ে ম্যানেজারও নিজে ডিসিশন করছে যে উনিও চাকরি ছেড়ে চলে যাবো, তার কারণ হচ্ছে যে উনি নিজেও এটা ফিল করছিল যে উনি নিজের সাথেও কিছু ঘটনা ঘটে গেছে।
কি ঘটছিল ওনার সাথে?
আমরা যখন ওই যে ছাদে পানি দিতে যাই, কাজ বেশি হয়ে গেছে ওই কারণে আমরা প্রতিদিন ছাদে যে সময় পানি দিই ওই সময়
প্রতিদিন কখন পানি দেন?
আমরা বিকালবেলা আসরের পরে দিয়ে পানিটা দেওয়ার জন্য আমাদের দিতেই হয় বাধ্যতামূলক।
মানে ছাদে গাছ আছে,
গাছ আছে, ফুলের গাছ আছে, ফলের গাছ আছে, ওই ঘটনাগুলো হওয়ার পর থেকে স্যার আমাদেরকে নিষেধ করা হয়েছে যে ছাদে যেন কেউ না যায়, গাছ যদি নষ্ট রাত্রের বেলা বা দিনের বেলায় হোক ছাদে যাওয়া সম্পূর্ণ নিষেধ।
গাছ নষ্ট হয়ে গেল
তাতে কিছু যা আসে না, কিন্তু কারোর জীবনে কোন রিস্ক যেন না নেয় কেউ। তখন আমাদের ভিতরে ভয় বেশি ঢুকে গেছে যে আমরা যে বিল্ডিং এ থাকতেছি ওটা ছাদে আমাদের জন্য যাওয়া নিষেধ। চিন্তা করলাম যে ঠিক আছে আজকে ছাদের কথাটা ওভারটেক করে হলো, আমরা আজকে ছাদে যাবো বা পানি দেবো। তো একটা সময় দেখা গেছে মাল বিদায় করতে করতে আমাদের একটু রাত হয়ে গেছে, পানি দিতে পারিনি।
আরো একবার বিরতির সময় হয়ে গেল, গভীর থেকে গভীর হচ্ছে রাত, রাত অন্যরকম একটা আবেদন, কবির কবিতায় রাত অন্যরকম, একেবারে শুনশান নিরবতায় কোন একজন নির্জন পথচারীর জন্য রাত অন্যরকম, একেবারে বিরহ কাতর একটা মানুষের জন্য রাত অন্যরকম, কিংবা ব্যথায় শোকে কাতরে রাতটা কারো কারো কাছে একেবারেই অন্যরকম। কিন্তু যারা ডর শুনছেন তাদের কাছে কিরকম? ডর মানে ভয়। প্রিয় শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে এই পর্যায়ে আমরা ছোট্ট আরেকটা বিরতি নেব, মাত্র চার মিনিটের বিরতি।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
চার মিনিট পর আমরা আবারও ফিরছি ডরে, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর শুনছেন আপনি প্রিন্স জামাল এবং আবদুল্লার সাথে। ডরের ৮৯তম পর্ব। সুমন এবং শান্ত রয়েছে হন্টেড প্লেসে, কেরানীগঞ্জের হাসনাবাদের কোন একটি হন্টেড বাড়ি থেকে ডরটি আপনারা শুনছেন। আমি আরজে কিপ্রিয়ার উপস্থাপনা এবং পরিকল্পনায়, সাউন্ডে রয়েছে লোবান। প্রিয় শ্রোতা, চলে আসতে পারেন আমাদের এবিসির ফ্যান পেজে, এখানে এসে দেখতে পারেন ডরকে নিয়ে একটি অন্য মাত্রার ছবি। www.facebook.com/kiptia.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj। ভেস্টি আছে আরজে কিপ্রিয়া নামে। ফিরছে আবার মূল গল্পে।
চিন্তা করলাম যে ঠিক আছে আজকে ছাদের কথাটা ওভারটেক করে হলো, আমরা আজকে ছাদে যাবো বা পানি দেবো। মাল বিদায় করতে করতে আমাদের একটু রাত হয়ে গেছে, পানি দিতে পারিনি।
ইউজুয়ালি আপনারা হচ্ছে সন্ধ্যা বা বিকালের দিকে?
হ্যাঁ, এরকম সময় অবশ্যই,
তো ওই দিন কাজ বেশি থাকে,
বেশি থাকার কারণে
হয়ে যায়।
আমি আমার ভাই গেছি ছাদে, যখন পাইপ নিয়ে গেছি
মোটামুটি কয়টার দিকে?
10-11টার দিকে এরকম সময় হতে পারে সম্ভবত। একটা ভাতিজারে বলে দিছিলাম কাকা তুমিও আইসো। পরে আমরা যে পানি দিতেছি এক সময় দেখা গেছে যে আমরা যেন মনে হইতেছে যে আমরা কোনো মানুষের উপরে পানি ঢালতেছি ওই পাইপ দিয়ে।
মানে বুঝলাম না, গাছের জায়গায় মনে হচ্ছে কোনো মানুষ।
হ্যাঁ, যেমন আম যে টেরেডা আছে ওই টেরেডার ভিতরে মনে হইতেছে যে কেউ একজন বৈশা রয়েছে, কিন্তু আসলে ওটা একটা আম গাছ ছিল। মনে
হইতেছে
হঠাৎ মনে হইতেছে যে ওইখানে কেউ বৈশা রয়েছে, বাট আমরা কোনো মানুষের উপরে পানি ঢালতেছি। তো মানুষ আমরা দুইজন, আমার ভাতিজা তখন আসে নাই। ভাতিজা আসার যখন আমরা অন্য গাছে দেওয়ার পরে আবার ওরে দেখানোর জন্য এই গাছটা আবার পানি দিলাম, তখন সেম একই ঘটনা ঘটতেছে, আমরা মানুষের উপরে পানি দিতে চাচ্ছি।
মানে এটা কি আপনারা তিনজনই তখন?
হ্যাঁ, আমার ভাতিজাকে দেখানোর জন্য এই জিনিসটা আবার ঘটানো হয়েছে। তো পরে ও নিজেও দেখছে যে আমরা সত্যি সত্যি মানুষের উপর পানি ঢালতেছি। এক পর্যায়ে ভয় পেয়ে যখন আমরা ম্যানেজারকে বললাম যে ভাই এই ঘটনা, তো উনি বলছিল যে ওই গাছটা কাইতে পারবো, গাছটা রাখবো না, যেহেতু উনি নিজেও ফিল করছে
রাগের বাস,
উনি নিজেও ফিল করছে। আগে যেহেতু ওনার দায়িত্ব ছিল পানি দেওয়া, তো পরে দেখা গেছে যখন আমরা যার যার রুমে চলে গেছি উনি ওনার রুমে চলে গেছে। তো যেহেতু ইশাপা দোকান থেকে দশটা বা এগারোটার পরে আসে উনি একা থাকে, তখন ওনার রুমের ভিতরে ওনার সাথে অনেক টর্চার হয়েছে। ওই সময়টা যখন উনি দাও নিয়ে গেছিল, নিচে আসার পর উনি রুমে যখন ঢুকছে তখনই ওনার সাথে খারাপ আচরণ শুরু হয়ে গেছে, ওগুলার সাথে খুব দস্তস্তি হয়েছে ওনার। উনি এক পর্যায়ে ঝড় প্রচুর জ্বর চলে আসছে, ওই দিন রাত্রেবেলায় স্যারেরা ফোন দিয়ে বলছিল যে, আমরা সকালে জানতে পারছি উনি স্যারের কাছে ফোন দিছে যে উনি কালকে আর থাকবে না এখান থেকে, চাকরির স্যারে চলে যাবো। আমরা যখন উত্তরা ছিলাম যে এখানে যে ঘটনা ঘটছিল এখানে সেম একই ঘটনা, মার খাচ্ছে কিন্তু মানুষ দেখতেছে না। একটা সময় চাকরিটা আইরা চলে যেতে বাধ্য হয়েছে, আমরা থাকতে ওইখানে বাধ্য হয়েছি, ওই ভয়ের ভীতি থাকা সত্ত্বেও আমরা ওইখানে আপাতত আছি।
কি অবস্থা ওই রেস্টুরেন্ট?
না এখন বলতে আমাদের স্যারের যেই রুমটা স্টক রুমটা ওইখানে কিছু তাবিজ দেওয়া হয়েছে, নিজেরা যে রুম গুলো আছে ওগুলো দেওয়া হয় না, আর দোতলা যারা স্টাফ ছিল তারা অন্য জায়গায় চলে গেছে। আমাদের সাথে আগে যা ঘুরতো এখন অনেক তুলনা অনেকটা কম।
ওই বাড়ির কি কোনো ইতিহাস আছে? আপনারা বললেন যে একটা মানুষ দেখছেন, এটা কি মানে ছেলে মেয়ে বা কি ছিল?
না ওরকম আকারটা আমরা বুঝতে পারিনি, যেহেতু মাথাটা নিচের দিকে দেওয়া ছিল। তবে এইটা আইডিয়া দিতে পারি মেয়ে জাতীয় যা কিছু হবে, যেহেতু সে ঘন্টা পড়া ছিল। আমরা শুনতে পারছি পরে ওই বাড়িটা যেহেতু অনেক পুরানো, আগে যারা ছিল বাড়ির মহাজন ওনারা ইংল্যান্ডে থাকে সম্ভবত, তো দোতলাটা ভাড়া দেওয়া হয়েছিল। তো দোতলার সাথে একটা এক্সট্রা রুম ছিল, যে রুমটা আমি শুনছি যে ওনারা স্বামী স্ত্রী হয়তো কোনো বসতে ঝগড়াঝাটি করার পরে ওই মহিলা আর কি উনি ওই রুমটা যায় পাশে দিয়ে মারা যায়। মারা যাওয়ার পরে ওই রুমটা এভাবেই থাকে, উনি পরিত্যক্ত অবস্থায় তিন দিন থাকে। ওনার স্বামী জানার পরও ওনার কাউকে ইনফরমেশন দেয়নি যে আমার স্ত্রী মারা গেছে, বলেছে তিন দিন থাকার পর যখন গন্ধটা সরে গেছে তখন ওইটা জানা জানি হয়ে গেছে যে এখানে কি হচ্ছে। তো ওই রুমটা ওইভাবেই দিয়েছে, আজদি ওই রুমটা ওইভাবেই তালা মারা, কেউ কেউ রুমে ঢুকতে
পারবে,
এখনো তালা মারা, ওইখানে এরিয়ার ভিতরে থাকা নিষেধ। আর আমার সাথে যে ঘটনাটা ঘটতেছিল, ওই যে মেয়েটাকে দেখতেছিলাম যে গাছে পানি, ঠিক ওই রুমটার উপরে যে সাইডটা ওই সাইডটার ভিতরে ঘটনাটা আমরা দেখতেছি।
আছে এরকম কিছু ঘটনা আমাদের চতুর্দিকে ঘটে যাচ্ছে, আসলে বিশ্বাস করা অনেক সময় কঠিন হয়ে যায়। এমন ঘটনা আমরা কিছুদিন আগেই পেলাম যে আপনি যে রেস্টুরেন্টে যাচ্ছেন হই হুল্লোড় করে খেয়ে আসছেন, খুব জাঁকজমক দেখে আসছেন, এই রেস্টুরেন্টে একটা সময় পরে কত ঘটনা ঘটে। সো আর কোন ধরনের ঘটনা কি আছে যে আপনি শেয়ার করতে চান?
হ্যাঁ ভাই, আমার জীবনে আরো দুইটা ঘটনা আছে, সেটা আমি বলতে চাই।
প্লিজ আমরা একটু শুনি ঘটনা।
ঘটনা হচ্ছে যে ছোটবেলার একটা ঘটনা হচ্ছে, সেটা হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের সাথে যখন আমাদের ছুটি হয়েছিল তখন প্রায় তিনটা বাজে, তো আমরা চারটার দিকে ওইখান দিয়ে আসতেছিলাম, একটু রাস্তা দর্শন করতে করতে আসছিলাম। তো দেখতেছিলাম যে একটা কুয়াতে কিছু লোক মাছ ধরতেছিল, তা আমি ওরা বললাম যে মাছ ধরবে, ও বললো যে হ্যাঁ ধরবো। তো আমরা দৌড় দিয়ে বাড়িতে গেছি, যাওয়ার পরে আমরা বইগুলো রেখে এসে ওখানে মাছ ধরতে নেমে গেছি, সবাই তখন চলে গেছে আমরা আস্তে আস্তে। তো এরপর যে আমরা অনেক মাছ পেয়েছি, ওরা বললাম যে ভাই চল আর থাকা যাবো না, যেহেতু আমার যে আজান দিয়ে দিছে জায়গাটা তেমন, জায়গাটা তেমন খারাপ, ওইখানে আমাদের থাকার ঠিক হবে না। তাই একটু বলে রেখে ভাই ওখানে একটা ফল আছে, হ্যাঁ ফল যুদ্ধেরও অনেক আগের ফল, আমাদের এদিকে ইদানিং পাঁচ বছর ফল ঠিক না, ওই ফলটা যুদ্ধের আগের একটা ফল, অনেক পুরনো আর কি। তো ওই ফলটা সাথে কুয়াটা, তো আমরা মাছ ধরে যখন ওরে বললাম ও যাইবে না, তারপর আমি বলছি আমি চলে দিই, আমি চলে গেছি। যখন বোটটা পারে যখন আমি বিলে পা দিছি তখন ওর একটা চিৎকার শুনছি, আমি ওই মাছ ওইখানে ফালাই দিয়া দৌড় যখন দিছি তখন আমার পিছনে একটা সাইকেল চালা একজন লোক আসছিল, বলছে যে তুই এবার দৌড়াসকে, আমি কিছু না বলে আমি ওখানে দৌড় দিয়ে চলে গেছি। যাই দেখেছি ওর মাথাটা নিচের দিকে গাড়া আর ওর পা দুইটা কে যেন ধরে ওর নিচের দিকে কাতার ভিতরে গাড়াই দিতেছে।
যখন যাচ্ছেন তখনও দেখছেন যে নিচের দিকে যাচ্ছে?
আমি ওখানে দাঁড়িয়ে ফিল করতেছিলাম যে নিচে দিয়ে যেতে, আমার সাহস হয়নি, ওরে ওইখান থেকে ধর, আমি ওইখানে অজ্ঞান হয়ে পড়ে আছি। তো আমার পিছনে যিনি চাকাল চালে গেছিল উনি অবস্থা দেখা উনিও চিৎকার দিছে, চিৎকার দেওয়ার পরে আরো কিছু লোক আসছে, আইসা আমার ফুফাতো ভাইকে নিয়ে গেছে, আমারও নিয়ে গেছে। আমি জ্ঞান পাইছি যখন তখন আমি জানতে পারলাম যে আমার ভাইটা ওখানে মারা গেছে।
ওই সাইকেল চালক তো আপনার পেছন পেছনেই
আসছিল, ওনাকে আগে চলে গেছে।
উনি যে অবস্থায় পেয়েছে, আপনি অজ্ঞান হয়েছিলেন আর আপনার ভাই
ওইভাবে
গাড়া অবস্থায় ছিল এবং তাকে মৃত অবস্থায়
বাড়িতে আনার পরে ডাক্তার যখন দেখেছে তখন বলছিল যে ও পাইছে না।
ওকে, তো ওই জায়গাতে আর কোন ধরনের কোন দুর্ঘটনা কি আগেও ঘটেছে বা?
হ্যাঁ ভাইয়া, ওইটা আমি বলি, ওই ঘটনাটা হচ্ছে যে আমার পূর্বত ভাইয়ের ঘটনার পরে আরেকটা ঘটনা ঘটছে ওইখান থেকে আর একটু দূরে। তখন ছিল রমজান মাস, আমি ঢাকা থেকে ছুটি নিয়ে বাড়িতে যাচ্ছিলাম। চিন্তা করলাম যে আমাদের ভোটা বেশ যদি নামি তাহলে খুব অল্প সময়ের ভিতরে বাড়িতে চলে যেতে পারবো, বিলিতে গেলে আর রাস্তা দিয়ে গেলে তো একটু লেট হইব, তাই জন্য আমি বিলিতে রওনা করলাম। তো আমার একটু বলে দেওয়া ভালো যে আমাদের এলাকায় যিনি মাদ্রাসার হুজুর উনি বলে দিয়েছিল যে ওই রাস্তা দিয়ে কেউ যেন নয়টার পরে চলাচল না করে, যেহেতু ওই রাস্তাটা খুবই খারাপ ছিল।
খারাপ বলতে?
খারাপ বলতে আপনার জিন জন্তুর মানে অন্য কোন প্রবলেম ছিল, ওই রাস্তা দিয়ে কেউ যাইতে পারত না, যেহেতু অনেকের সাথে এরকম ঘটনা ওই রাস্তাটা ঘটে।
ও হুজুর নিষেধ করার পরেও কি গেছে?
হ্যাঁ অবশ্যই অনেকে গেছে, বাট অনেকের সাথে অনেক ঘটনা ঘটার পরে যখন হুজুরের কাছে আসছে, হুজুর তো বলেই দিছে আগে যে আমি না করার পরে তোমরা কেন গেলে, এখন আমার কি করার আছে। তো আমি যদি কথাগুলো জানতাম, জানার পরেও আমি ওই রাস্তায় রওনা করলাম বাড়িতে যাওয়ার জন্য। তখন রাত্রেবেলা প্রায় একটা বাজে, তো যখন যেতেছিলাম ভয় তো এমনি ভিতরে কাজ করে যে আমি জানার পরও তারপরে যেতেছি। তো একপর্যায়ে আমি যখন ওই ফলের উপরে উঠে গেছি যে ফলটা নিয়ে এতটা ঘটনা, তখন আমি বুঝতে পারলাম যে আমার খুব শরীরটা ভালো আসতেছিল, বাট তারপরও তো এই রাস্তায় যেতে বাধ্য, যদি আরেকটু সামনে যাই তাহলে আরো বড় ঘটনা ঘটতে পারে। আমি ওই রাস্তাটা পাশ দিয়ে বাঁশের জার দিয়া উইঠা যখন পানি স্ক্রিম দেয় ওই রাস্তার আইল্যান্ডের উপরে যখন উঠছি, তখন আমি ফিল করছি যে আমার পিছনে তিনজন মহিলা, সামনে দুজন মহিলা, সবাই কালো বোকা পরা। যখন এরকম দেখছি তখন আমি খুব একটু দ্রুত ভাবে হাঁটার চেষ্টা করছি যে এই বিলের মতো যদি আমি চিৎকার দেয় মহিলা হতে কেউ আমার বাঁচানোর মতো নাই, আশেপাশে কোনো বাড়িঘরও নেই যে আমার ওইখান থেকে বাঁচিয়ে ভুগো। যখন আমি ফিল করেছিলাম তখন আমার ফোনের লাইটটা ধরানো ছিল, আমি লাইট মাইরেও দেখতেছিলাম যে আমার সামনে দুজন পিছনে তিনজন। এক পর্যায়ে যখন আমি খুব তাড়াতাড়ি হাঁটতেছিলাম তখন পিছন থেকে কেউ আমার থাপা দিয়ে ধরছে, ধরার পরে আমার ফল ব্যাগ ট্যাগ যা ছিল সব এক একটা জায়গায় এক এক জায়গায় পড়ে রয়েছে, আমি ওইখানে অজ্ঞানে পড়ে রয়েছি ভোরবেলা আর কি। আমি নিজেরা ফিল করছি যে আমার জ্ঞান ফিরে আমি পাইছি, কিন্তু ভয়তে আমি ওইটা দাঁড়াই নেই, আমি ওইভাবেই শুয়ে রয়েছি। আমি জানতাম যে যদি এখান থেকে উঠি হয়তো আমার আবারও কোনো বিপদ হইতে পারে, সেজন্য আমি ওইভাবেই শুয়ে রয়েছি। আমার মোবাইল কোথায় পড়ছে কি পড়ছে আমি সেটার দিকে তাকাই নেই। পরে পজর নামাজ পড়ে যখন বিলে যারা আসে পানি দেখতে, বিলে কি হয়েছে না সেগুলো দেখতে যান, তখন একজন আমার একেবারে জায়গা দিছে, আমি ওনারা দেখে পরে উনি আমার এইসব টপ নিয়ে বাড়িতে গেছে। উনি আমার জিজ্ঞাসা করছে, আমি ওনারা বলছি, তো উনি বলছে যে তুমি তো জানো যে এই রাস্তা আসাটা সবার জন্য নিষেধ নয়টার পরে, তুমি কেন আসলাম? আমি বলছি যে আমার এইটা ছাড়ার কোনো উপায় ছিল না।
তো এমনও তো হতে পারে যে কোনো ওরকম মানুষই ছিল বা দেখা গেছে আপনাকে ভয় দেখানোর জন্য?
না অসম্ভব, এটা আপনার এত রাত্রেবেলা ওইখানে তো নয়টা বাজে নিষেধই করাইছে মানুষ যাওয়া আসার জন্য, ওইখানে তো অসম্ভব, মানুষ হইতে পারে না।
ওকে, কি হতে পারে, আই থিঙ্ক আপনার সাথে ঘটে গেছে, আপনি বেটার বলতে পারবেন। সো এগুলাই ছিল আপনার এক্সপিরিয়েন্স। অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি আমাদের এই জার্নিতে এসে আপনার ঘটনাগুলো শেয়ার করেছেন। তবে এখানে একটা অ্যাড করতে চাই যে তুল্লা যে ঘটনাগুলো বলেছে তার দুটো রেস্টুরেন্টের দুটো ঘটনা, দুটো জায়গায় একটা অদ্ভুত জিনিস আমি দেখেছি, সেটা হচ্ছে যে যখন একটা মানুষ বিপদে পড়ে কাতরাচ্ছে ভয়ে অন্যরা এগিয়ে যাচ্ছে না সাহায্য করার জন্য। এটা না আসলে আপনার কাছে একটু অদ্ভুত মনে হতে পারে, কিন্তু বর্তমানের বাস্তবতা এমনই দাঁড়িয়ে গেছে। বর্তমান সময়ে দেখেন যে অনেক ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, চোখের সামনে মানুষ মরে যাচ্ছে কিন্তু কেউ কখনো এগিয়ে আসছে না সাহায্যের জন্য, প্রত্যেকে তার নিজেকে সেফ করতে ব্যস্ত হয়ে যাচ্ছে। কিন্তু আমার ধারণা যে এভাবে যদি আমরা নিজেদেরকে সেফ করতে চাই হয়তোবা আমরা আলটিমেটলি নিজেদেরকে সেফ করতে পারবো না। সো প্রত্যেকের বিপদেই আমার মনে হয় প্রত্যেককে এগিয়ে আসা উচিত। যাই হোক, তারপরেও সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত, প্রত্যেকেরই ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে কে কি করবে কে কি করবে না।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, আমরা পাঁচ মিনিটের ছোট্ট একটা বিরতি নেব, ছোট্ট বিরতির পর ডরের শেষাংশে একেবারেই ফিরব। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরছি ডরে, আমরা আবারও শোনা শুরু করছি ডর। যারা এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে চান প্লিজ আমাদেরকে ফোন করুন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। আমরা আবারও প্রবেশ করছি মূল গল্পে। ডর
সো এই হচ্ছে প্রত্যেকের এক্সপিরিয়েন্স যারা শেয়ার করার জন্য আজকে এই হাসনাবাদে আমাদের সঙ্গে এসেছেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে যে আমাদের সঙ্গে এই জার্নিতে আপনারা আসছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেছেন। আর শান্তকে তো আর নতুন করে থ্যাংকস দেওয়ার কিছু নেই, শান্ত তো অবশ্যই ডেফিনেটলি আমাদের সবার কাছ থেকে অনেক বড় একটা ধন্যবাদ প্রাপ্য যে এই জায়গাতে নিয়ে এসেছে শান্ত। তো এবার শান্তর ঘটনা শোনার সময় হয়ে গেছে, আমরা শান্তর ঘটনার দিকে যাব। তবে শান্তর ঘটনায় যাওয়ার আগে একটু কথা আমি সবার উদ্দেশ্যেই বলতে চাই। অনেকের কাছ থেকে আমি রিপ্লাই দিচ্ছি, ডট থেকে কোন একটা গোষ্ঠীকে ছোট করার কোন কিছু বলা হচ্ছে কিনা, কিন্তু ডট থেকে কখনোই কোন নির্দিষ্ট গোষ্ঠীকে কখনোই কোনো কিছু বলা হয় না এবং বলা হবেও না। ডট টিম যেটা সবসময় সচেতন ভাবে করে থাকে সেটা হচ্ছে যারা এই ধরনের বিষয়গুলোকে পুঁজি করে ভণ্ডামি করতে চায় তাদের থেকে সবাইকে সাবধান রাখতে চায়। তো সেই জায়গা থেকে ডট টিম কখনোই পিছপা হবে না। ওকে শান্ত, তোমার ঘটনায় যাই, তুমি এই বাড়িটার কি কি ঘটনা রয়েছে আমাদেরকে ডিটেলস একটু খুলে বলো।
আমার নানা হচ্ছে এখানে এসে বাড়ি তৈরি করলেন, একটা ডোবার মতো ছিল, অনেক উঁচু করে আশেপাশে গাছ লাগালেন, যেহেতু অনেক বড় জায়গা নিয়ে প্রায় 10 কাঠার উপরে বাড়িটা সুন্দর করে আর কি গোছালেন নিজের মনের মতো করে। ওই সময়টাতে এটাই একমাত্র দোতলা বিল্ডিং ছিল, আশেপাশে কোনো বিল্ডিং ছিল না। আসার পর যেটা হলো যে সামনে বিশাল বড় খালি জায়গা এবং বাসায় শুধু আমার নানা নানু আমার ছোট আন্টি মামারা। তারপর দেখা গেল যে হঠাৎ করে এক একটা দৃশ্য দেখা শুরু হলো। দৃশ্যগুলোর ছোট ছোট কিছু বর্ণনা দিই তোমাকে। যেমন হচ্ছে আমাদের মানে এই বাড়িটার নিচতলা যে যেখানে টয়লেটটা আছে, আমার ছোট আন্টি একদিন দেখলেন যে ওখানে একজন মহিলা দাঁড়িয়ে আছে।
কখন?
ঠিক সন্ধ্যার পর পর, কালো শাড়ি পরা। একদিন আমার মামা 9-10 দিকে আসবেন, উনি দেখলেন যে ওনার পিছনে পিছনে সাদা শাড়ি পরে একজন আসতেছে।
এটা কি ওনারা দেখতে পেত নাকি ফিল করতো?
আমি মামার থেকে যতটুকু শুনেছি সে দেখতেই পেত। হঠাৎ করে একদিন ছোট আন্টি মানে বলে না যে জিনে ধরেছে, তো ওই টাইপের একটা ঘটনা ঘটলো আর কি। ঘটনা হচ্ছে সন্ধ্যার পর আমি ছিলাম তখন, আমি ছোট তখন 7-8 পড়ে, এরকম হঠাৎ করে দেখলাম যে আন্টির শরীরে অনেক বেশি শক্তি চলে আসছে। আমার নানা মামা কেউ কন্ট্রোল করতে পারছে না, কেউ কন্ট্রোল করতে পারছে না। তখন আন্টি বলছে যে আমাকে কবরস্থান যেতে হবে এবং ভয়ঙ্কর ভাবে বলছে। যে ভয়েসে কথা বলছিল ওই ভয়েসটা অ্যাকচুয়ালি নর্মাল ভয়েস না।
তখন এজ কত ছিল ওনার?
তখন উনি অনার্সে পড়ছেন।
আচ্ছা।
দেখা যায় যে ভৌতিক ঘটনা যখন ঘটে যার সাথে ঘটছে সে শুধু দেখছে, কিন্তু এই বাড়িটার বিশেষত্ব হচ্ছে এই বাড়িতে যা ঘটে তা শুধু একজন না সবাই দেখতে পায়। যেমন এই বাড়ি কমন একটা ব্যাপার হয়ে গেল, বিশাল লম্বা যে বারান্দাটা দেখতে উঠে আসলাম, সে বারান্দাতে হচ্ছে একজন সাদা শার্ট কালো প্যান্ট পরে হেঁটে যায়, মানে প্রতিদিনই যখন হেঁটে যায় একই সাথে 2-3 জনের চোখে পড়ে, কিন্তু পিছনে
কেউ কথা বলার চেষ্টা করেনি।
আমার নানা পিছনে পিছনে দৌড়ে গিয়েছে এবং একটা পর্যায়ে গিয়ে দেখেছে যে সেই উপর দিয়ে চলে নাই হয়ে গেছে। তারপর যেটা হলো যে আন্টির প্রতি সবার একটু বেশি কনসিয়াস ছিল, কারণ আন্টি যেহেতু অসুস্থ হয়ে যাচ্ছে আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দে মুক্তি দে টাইপের কথাবার্তা বলছে। আমার নানার ডিসিশন নিল যে যারা ঝাড়ফুঁক করে তাদের কাউকে দিয়ে কিছু করা যায় কিনা। নানা করেছিল কি, তার বাসার সামনে অনেকগুলো গাছ লাগিয়েছিল, হিউজ পরিমাণ গাছ ছিল। তো তখন ওই যে ঝাড়ফুঁক করতে আসে সে বলল যে ওই যে কদম গাছটা দেখতে পাচ্ছেন ওই কদম গাছে হচ্ছে জিন থাকে।
বাট এখন তো নাই কদম গাছটা,
এখন ওই কদম গাছটা কেটে ফেলা হয়েছে। এরপরে দেখা যাওয়া শুরু হলো যে রাতের হলে এই কর্নারে হচ্ছে একজনকে বসে থাকতে দেখা যেত।
ও মাই গড, মানে এই আমাদের পাশের কর্নারটাতে?
হ্যাঁ, আমি এতক্ষণ কিছুই বলিনি এই কারণে
সবাই মনে হচ্ছে তো নড়ে চড়ে বসলো আর কি।
তো একদিন আমি চলে আসলাম, চলে আসার পর থেকে সত্যি সত্যি কেউ একজন বসে আছে এবং তখন তো যেহেতু ছোট ছিলাম মনে হচ্ছিল না হ্যালুসিনেশনের ব্যাপারটা, মনে হচ্ছিল কি দেখলাম এটা হঠাৎ করে কি চোখে পড়লো। আস্তে 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 করে ঘটনা বাড়তে শুরু করলো। তো একটা পর্যায়ে গিয়ে হলো কি যে আরেকটা লোককে দেখা শুরু করলো, সেটা দেখা শুরু হলো হচ্ছে আন্টি যেদিন অজ্ঞান হয়ে গেল সেদিন থেকে। মানে ব্যাপারটা এরকম ছিল, সবাই উপরে ব্যস্ত, আন্টি নিচে আসছে কোনো একটা কারণে, তো নিচের একদম নিচের বারান্দার পাশে যে রুমটা সেই রুমে ঢোকার পর সে দেখে যে বস্তার মতো কোনো একটা লোক বসে আছে এবং সেই লোককে দেখার পর সে আর মানে বের হয়ে যে আসবে সেটাও করতে পারছিল না এবং তার যতটুকু খেয়াল ছিল যে সে নিজের হাতেই দরজা লাগিয়ে দিয়েছে। কিন্তু মুখে ফেনা টেনা উঠে খুবই বাজে অবস্থা। সবাই তখন আস্তে আস্তে এই পুরো ব্যাপারটা নিয়ে মানে চিন্তায় পড়ে গেল যে আসলে কি হচ্ছে, কি ঝামেলা হচ্ছে,
মানে খুব সিরিয়াস ভাবে নোটিস করা শুরু করেছে।
তো ডিসিশন নেওয়া হলো যে এত খালি জায়গা রাখার দরকার নাই, আরেকটা বাড়ি তৈরি করে ফেলা হোক। তো আমাদের যে ঝাড়ফুঁক করতেন সে বলেছিল যে ওই যে জিন আছে সে যদি ওইভাবেই থাকে তো থাকলো, আরো কিছু যে গাছ আছে সেই গাছগুলোকে কাটতে না বলেছিলেন।
আচ্ছা,
অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এটার এত রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। তো আমার নানাই এক রোখা টাইপের ছিল।
আচ্ছা,
উনি ডিসিশন নিলেন যে না আমি এটা নতুন বাড়ি করব। তো গাছ কাটা শুরু হলো, ফ্যামিলি সবাই মোটামুটি খুশি, গাছ কেটে ফেলে যদি ঝামেলা সলভ হয়ে যায়। তো নানা সিদ্ধান্ত নেওয়ার পর গাছটা কেটে ফেলার পরে তারপরে হচ্ছে একটা বাজে ঘটনা ঘটে গেল, নানা নিজেও ওইটা কেটেছে আর কি,
গাছটাতে উনি নিজেও কুপিয়েছে।
হ্যাঁ, নিজেও কুপিয়েছে। আমার নানু বলছিল যে দরকার কি
ওই গাছটা নিয়ে যেহেতু অনেক বেশি প্রবলেম, ওই গাছটা থাকুক, বাকি সব গাছ তো কেটে ফেলাই হচ্ছে। তো নানা বলছে না না যেটা বলছে সেটাই, তো গাছটা কেটে ফেলা হলো। তারপর কাজ শুরু হলো বাড়ির। তুমি জানো যে সিঁড়ি বানানোর সময় যে একটা মানে গর্ত করে, বিশাল বড় গর্ত, ডিজাইনটা ওভাবে করা হলো যে ওই পাশ দিয়ে একটা সিঁড়ি হবে, এই পাশ দিয়ে একটা সিঁড়ি হয়, দেন দুইটা বাড়ি একসাথে ম্যাচ হয়ে যাবে। তো সিঁড়ি গর্ত করা হলো, সবকিছু ভালো মতো চলছিল। আমি সেদিন গিয়েছি, ওখানে যাওয়ার পর যেটা হলো, নিচে কাজ হচ্ছে, অনেক মিস্ত্রিরা কাজ করছে। তো একটা পর্যায়ে ওই গর্তের পাশে হচ্ছে নানা বসে বসে কাজ দেখছিল, ভর দুপুর বেলা, গর্তে থেকে মিনিমাম 10-15 হাত দূরে বসে আছে একটা চেয়ারের মধ্যে। তো তখন হচ্ছে একজন কর্মচারী কাজ করছিলেন, এবং নিচে হচ্ছে দুটা ইটা রাখা, মানে কি বলবো, সিঁড়ি গর্ত যেরকম হয় তুমি দেখেই থাকবে
কনস্ট্রাকশনের জন্য যেরকম বানানো হয়।
কিছুক্ষণ পরে হঠাৎ করে দেখলাম যে মিস্ত্রি একজন খুব চিৎকার করে উঠলো যে আসেন আসেন, ধরেন ধরেন। আমি দৌড়ে গেলাম। ওই সময় হচ্ছে আমি, আম্মু, নানু ছিল বাসায়, মামারাও ছিল না কেউ। নিচে যাওয়ার পর দেখলাম যে নানা উল্টা হয়ে পড়ে আছে। তো উপর হয়ে পড়লে যে ব্যাপারটা হয়েছে, হাত দিয়ে তো প্রোটেক্ট করা যায় নিজেকে, আর নিচে যেহেতু মাটি, চেয়ার থেকে কত কয় ফুট হবে, 3-4 ফুট উপরে হবে, এতটাও উপরেও না, গর্ততে পড়ারও কথা না, কারণ অলরেডি সে গর্ত থেকে 10-15 হাত দূরে হচ্ছে সে চেয়ারে বসে আছে। সে কিভাবে পড়ছে সে জানে না, চেয়ারটা অটোমেটিক্যালি উল্টা পড়ে গেছে। এবং আমি যখন উঠালাম নানাকে, আমি আর একজন মিস্ত্রি ছিল, তখন দেখলাম যে নানার কপালের জায়গা থেকে একদম পিছন পর্যন্ত, কেউ যদি কুপিয়ে ফেলে না, তাও দিয়ে
অর্ধেক হয়ে যাওয়ার মতো,
অর্ধেক হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার হয়েছে। যখন মাথা ধরেছি, আমার পুরো শরীর হচ্ছে রক্ত দিয়ে ভেসে যাচ্ছে। আর সিঁড়ির যে গর্তটার কথা বলছে, ওই গর্তটা কিন্তু গাছের গর্তটা ছিল, মানে ওই
ওখানে
গাছটা ছিল, গাছটা কেটে হচ্ছে সিঁড়ি বানানোর প্ল্যান ছিল। তো নানা ওখানে পড়লেন, এবং আমার খুব অবাক লাগলো যে এই এখান থেকে এখানে পড়ে এত মেজর অবস্থা কিভাবে হয়ে যায়, দোতলা থেকে পড়লে ওরকম সিচুয়েশন হওয়ার কথা না, আর শুধুমাত্র মাথার মধ্যে এইভাবে। দেখে মনে হচ্ছিল যে কেউ কুপিয়ে একদম এরকম করে ফেলেছে, ভয়ঙ্কর একটা অবস্থা। আম্মু ছিল, আম্মু খুব কান্নাকাটি করছে। তো আমি আম্মুর ওড়নাটা কোনোভাবে নিয়ে জাস্ট নানার মাথায় হাত দিলাম, সে রক্তটাকে থামানোর ট্রাই করছিলাম আর কি। খুব ভয়ঙ্কর অবস্থা, সে আমাকে ওই অবস্থায় বলছে, কি হলো কিছু বুঝলাম না, নানা কথা বলতে পারছে, আর পুরো রক্ত দিয়ে হচ্ছে আমার পুরো বডি একদম ভেসে যাচ্ছে। তো 3 দিনের মধ্যে আমি তার মাথা ধরে বসে আছি, একটু ওড়নাটা সরালাম, ওড়নাটা সরিয়ে দেখি যে মাথার যে মগজ, মগজটা দেখা যাচ্ছে। আমি তখনই বুঝতে পেরেছি যে হয়তো আমরা নানাকে এবারই শেষবারের মতো নিয়ে যাচ্ছি আর কি। কিন্তু তখন সিচুয়েশনটা এরকম ছিল যে না পারি বলতে, না পারি প্রচুর করতে পারছি, এরকম একটা ব্যাপার ছিল। তো নানাকে হসপিটাল নিয়ে যাওয়া হলো, ডক্টর ট্রাই করেছেন, কিন্তু আলটিমেটলি যা হওয়ার তাই হলো, নানা মারা গেলেন ওই ঘটনার পরে। তারপর জায়গাতে সিঁড়ি হয়েছে, এখন তো আমরা ওই সিঁড়ি দিয়ে উঠে আসলাম।
মানে তোমার নানার এই ধরনের একটা ট্র্যাজিক ঘটনার পর, এরপরে কি আর কোন ধরনের উই রিলেটেড কোনো কিছু সাফার করেছে এই বাসায় কেউ?
না, একটা অদ্ভুত বিষয় হচ্ছে যে নানার এই ঘটনার পর না পুরো ব্যাপারটা থেমে গেছে, হেঁটে যাওয়ার যে দৃশ্যটা সবাই দেখতে পেত,
ওটা টোটালি স্টপ হয়ে যায়,
সব স্টপ হয়ে যায়, একসাথে সব স্টপ হয়ে যায়।
এতক্ষণে মনে হয় আমি একটা পয়েন্টের মধ্যে আসতে পেরেছি। ডরে আমরা অনেক ঘটনাগুলো শুনেছি, এই সব ক্ষেত্রে দেখা যায় কি, মানে যেই জিনিসগুলোকে স্থানচ্যুত করা হয়, যদি আমি বলি, তো দেখা গেছে ওই জিনিসগুলোর একটা টার্গেট থাকে, এবং ওই টার্গেটটা ফিল আপ হওয়ার আগ পর্যন্ত কোনো না কোনো ভাবে ওদের উপস্থিতিটা ওরা প্রমাণ করে। কিন্তু যখনই ওইটার মানে সেই টার্গেটটা ওরা নিয়ে যেতে পারে, সফল হয়ে যায়, তখন আস্তে আস্তে ওদের কার্যকলাপটা কমে যায়। তো আমার ধারণা যে এক্ষেত্রে সেই ঘটনাটাই ঘটেছে, যে হঠাৎ করে কেমন ড্রামাটিক ভাবে তোমার নানার দুর্ঘটনার পরপরই পুরো বাড়িটার সমস্ত কিছু মানে স্তব্ধ হয়ে গেছে। এবং এই গাছটা কাটার পেছনে কিন্তু তোমার নানাই সবচেয়ে মানে একরোখাভাবে দাঁড়িয়েছিল যে কাটবে।
হ্যাঁ, ওনারই সিদ্ধান্ত ছিল যে আমি এই গাছটা কেটে ফেলবো।
যাই হোক,
তারপর থেকে দেখা যাচ্ছে যে কোনো জিন টিন যাই ব্যাপারগুলো ঘটছিল, বা আন্টির সাথে যে ব্যাপারগুলো ঘটছিল, সব একদম বন্ধ হয়ে গেল। আমরাও এরপর আর কখনো দেখিনি যে কেউ হেঁটে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে আমি যখন আসি, প্রায় ছাদের উপরে কথা বলি, মোবাইলে কথা বলি 2-3 পর্যন্ত, বাট কোনো কিছু ওইভাবে চোখে পড়ে না। আগে যে শরীরটা ভার হয়ে যেত, ওরকম শরীর ভার হওয়ার কোনো ব্যাপার ঘটে না, কিন্তু ওই সময়টাতে ছিল।
টোটালি একটা লসের মধ্য দিয়ে পুরো বাড়িটা মানে রিলিফ পেয়েছে, একটা বড় ধরনের লসের মধ্য দিয়ে।
অনেকটা সেরকমই শুনেছিলাম যতটুকু, সেটা হচ্ছে সাদা শার্ট কালো প্যান্ট পরে যে ছেলেটা হেঁটে যায়, অনেক আগে এখানে একটা মার্ডার হয়েছিল। এখানে মার্ডার হওয়ার পর হচ্ছে একটা ছেলে লাশ এভাবে পুঁতে রেখে দেয়।
মানে কি বলবো, মানে তো পুরোপুরি মানে হন্টেড একটা জায়গার উপর, মানে যদিও এখন আর কোন ধরনের কোনো কিছু হচ্ছে না, মানে ওইটা হন্টেড বলার মতো যে অতীতের যে ব্যাকগ্রাউন্ড, মানে পুরো হন্টেড একটা ব্যাকগ্রাউন্ড।
সো অনেক ধন্যবাদ শান্ত যে তুমি আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে এসেছো এবং তোমার এই এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেছো। আই হোপ যে আমাদের অতিথি যারা রয়েছে তাদের ঘটনাগুলো ভালো লেগেছে, অ্যাটলিস্ট তোমার কাছে।
অনেক ধন্যবাদ সুমন। আসলে ব্যাপারটা হচ্ছে ডরের সাথে একসাথে কাজ করা বা একসাথে যুক্ত হওয়াটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের একটা ব্যাপার। আমি নিজেও খুব এক্সাইটেড ছিলাম যে তোমাদের সাথে আসছি এখানে। যারা এখানে তাদের এক্সপিরিয়েন্স গুলো বলেন সেটা শুনে আমার নিজেরও ভয় লেগেছে। আসলে দুনিয়াটা অনেক বেশি অদ্ভুত।
অদ্ভুত এরকম ঘটনা ঘটেছে বলেই ওনারা আজকে ডরে চলে এসেছে এবং ডর সব এই অদ্ভুত ঘটনাগুলোরই কি বলবো জায়গা। তো আজকে আমরা র‍্যাপ আপ করব এবং আজকের মতো আমরা উঠব। তবে ওঠার আগে একটা ছোট্ট একটা ঘটনা আমি বলি। এটা কোনো অদ্ভুত ঘটনা না, একটা ফোন কল পেয়েছিলাম আমি। ডরের যারা অসংখ্য শ্রোতা রয়েছে তাদের মধ্য থেকে একজন ফোন করেছিল, তার নামটা আমি ভুলে গেছি, এবং উনি প্রাক্তন পুলিশ কনস্টেবল, মানে আগে পুলিশের জব করত, এখন উনি রিটায়ার্ড করেছে খুব সম্ভবত। তো উনি পুলিশের জব যেহেতু করত, অনেক দুর্ঘটনায় মার্ডার টার্ডার হলে ওনারা অনেক লাশ আনতে যেত, যদিও ডোম আনত কিন্তু ওনারা তো থাকতো যে তদারকির জন্য। তো উনি একটা ঘটনা বলেছিল যে প্রত্যন্ত এক গ্রামে, তো সেখানে ডোমকে নিয়ে ওনারা দুজন কনস্টেবল লাশ আনতে গেছে।
আচ্ছা।
এবং লাশটা হচ্ছে কি গ্রামে পাওয়া যায় এক ধরনের হোগলা বা কিছু একটা বলে এরকম কিছু একটা, ওইগুলা দিয়ে পেঁচিয়ে ভ্যান গাড়িতে করে লাশ পার্টির মতো অনেকটা। তো আস্তে আস্তে রাত হয়ে গেছে, দুর্গম রাস্তা। একটা পর্যায়ে মানে খেয়াল করছে যে লাশটা যেন কেঁপে কেঁপে উঠছে।
আচ্ছা।
দুজনেই খেয়াল করছে লাশটা কেঁপে কেঁপে উঠছে। প্রথমে তারা খুব ভয় পেয়ে গেছে, তো ডোম যে আছে উনিও ভয় পেয়ে গেছে, কিন্তু তারপরেও তো যেতে হবে, এখন তো এই অবস্থায় ওনারা কি করবে। তারপরে একটু সাহস সঞ্চার করে তারপরে যাই হোক রিক্সা চালিয়ে যাচ্ছে। তো একটা জায়গায় ওনারা যাওয়ার পর মানে দেখছে যে না আসলেই লাশটা মনে হয় নড়চড় করছে। তারপরে কি করবে, একবার ডিসিশন নিল ওনারা কি লাশটা ফেলে চলে যাবে নাকি, কিন্তু না এটা তো চলে মানে ফেলে রেখে তো চলে যাওয়াও যাবে না, সো ডেফিনেটলি তাদের তখন আবার জবাবদিহি করতে হবে, অনেক ঘটনা ঘটবে, তো সেই জন্য তারা লাশটা নিয়ে যাবে। তো একজন কনস্টেবল যিনি ফোন করেছে তো উনি আবার একটু বলল যে একটু ভালো করে দেখি যে আসলে কেন, ওনার জিদ উঠে গেছে মনের মধ্যে যে
আচ্ছা
লাশটা কি আসলে এরকম করছে, কি প্রবলেমটা। তো উনি যখন এটা মানে ভালো করে একটু দেখতে গেল সেটা হয়েছে যে এটা পাটি দিয়ে যে বাধা ছিল ওই হোগলাগুলো, ওগুলো হচ্ছে এরকম হয় যে নতুন তো একটা ডেন্সিটি থাকে ওগুলার মধ্যে, যে একটু নাড়া খেলে দেখা গেছে খুলে যেতে চায়।
আচ্ছা।
তো উনি পরবর্তীতে ভালো করে দেখলো যে আসলে লাশটা কাঁপছে না, ওনারা যে ভ্যান গাড়িতে আসছে রাস্তাটা একটু একটু খারাপ, আবার হচ্ছে যে পাটিটা ভালো করে বাঁধা হয়নি, যখন একটু ধাক্কা খাচ্ছে তখনই পাটিটা মনে হচ্ছে যে মানে একদম দাঁড়িয়ে যাবে এরকম অবস্থা, অ্যাকচুয়ালি লাশটার কোনো মুভমেন্ট হচ্ছিল না। পরবর্তীতে ওনারা নিজেরাই একটু মানে নিজেরা হাসাহাসি করেছিল যে কি ভয় পেয়ে গেছে।
এখন ব্যাপারটা হচ্ছে কি সুমন, যে যদি ঘটনার ব্যাখ্যার সাথে সাথে দাঁড় করিয়ে ফেলা যায় তখন হয়তো অনেক কিছুই
সহজ মনে হয়। আমি সেটাই বলছি যে সব জিনিসেই মানে ভয় খোঁজার চেয়ে প্রথমে লজিকটা খোঁজার চেষ্টা করেন, যে আপনি যে ভয় পাওয়ার আগে লজিক্যাল কোনো কিছু গ্রাউন্ড আছে কিনা, যদি দেখেন যে না আসলে লজিক্যাল কোনো কিছু নাই দেন ভয় আর পেতে হবে না, ভয় আপনাকেই পেয়ে বসবে। যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি, সামনের বৃহস্পতিবার কোন একটা হন্টেড প্লেস থেকে আবারও সবার সাথে যোগ দিব।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
শেষ হয়ে গেল ডরের 89তম পর্ব। অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো জিজ্ঞাসা, কারো কারো মনে অনেক বড় একটা প্রশ্ন, সত্যি কি এটা সম্ভব? অসম্ভবের এই দুনিয়াতে অনেক কিছুই সম্ভব যদি আপনি বিশ্বাস করেন, আর যদি না করেন তাহলেও অনেক কিছুই আপনার কাছে অসম্ভব। বিশ্বাসের এই ব্যাপারটি একান্তই আপনার। শেষ করছি আজকের ডর 90তম পর্ব শুনতে, প্রস্তুত থাকুন বৃহস্পতিবার রাত ঠিক 12টায়। আমি আরজে কিবরিয়া আবারও আসছি।